বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, শুনুন এবিসি রেডিও 89.2 FM.
Close Up presents Hello 8920. Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। শুরু হয়ে গেল আপনাদের কাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় অনুষ্ঠান, জীবনের গল্পের অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। বুঝতেই পারছেন আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং রাত দুটো অব্দি না, রাত একটা অব্দি আপনার সঙ্গে থাকার চেষ্টা করব। আর আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে পরিচিত হব, তবে তার আগে বরাবরের মতো আপনাদেরকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করার বিভিন্ন মাধ্যম আছে। চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, চাইলে সরাসরি ফোন করতে পারেন, কিংবা চাইলে আমার যে ফেসবুক পেজটি আছে সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি প্রত্যেকটাই বলে দিচ্ছি। প্রথমে ফোন নম্বরটা বলি, আমাদের ফোন নম্বরটা হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। ওকে, আর ওয়েবসাইটটি হচ্ছে আমার ওয়েবসাইট www.rj-kibria.com। ওখানে গেলে আমার পেজ থেকে শুরু করে যাবতীয় কিছুর ওখানে লিঙ্ক আছে, এবং লেটস টক নাম একটা সেকশন আছে, ওখানে আপনি মেইল করলে আমি পেয়ে যাব। ওকে, আপনার সঙ্গে প্রথমে একটু পরিচিত হই, কোন বন্ধুটি আছে আজকে আমাদের এখানে যা জীবনের গল্প নিয়ে। আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ মামুন ভুঁইয়া।
মামুন ভুঁইয়া
জি।
বয়স কত এখন আপনার?
বয়স 20.5।
20.5, 20.5 মানে হচ্ছে 20 বছর বা 21 বছর?
21 বছর, জুলাই মাসে 21 বছর হবে।
ওকে, 21 বছর। এমনিতে কি করেন আপনি, পেশায় কিছু করছেন?
আগে একটা মার্কেটিং এর জব করতাম, এখন বেকার আপাতত।
বেকার আছেন আপাতত। জন্ম জেলা কোথায়, কোন জেলায় বাড়ি?
জন্ম নরসিংদী জেলা, রায়পুর থানা।
ওখানে, ওখানে আছেন বর্তমানে?
জি, ওখানে আছি।
একেবারে ছোটবেলা থেকে বলেন একটু শুনি, মানে ঘটনাটা কি?
ছোটবেলা বলতে গেলে যে আমরা দুই বোন এক ভাই, আমি সবার ছোট। আমার বাবা আজ থেকে 15 বছর যাবৎ সৌদারবে আছেন, আর আমার মা আপনার বাড়িতে ছিল, আমরা তিন ভাই বোন ছিলাম। ফার্স্ট আমার বড় বোনকে বিয়ে দেওয়া হয়, সেভেনে থাকতে আমার বিয়েটা দেওয়া হয়।
মানে আপনি তখন সেভেনে নাকি বড় বোন? সেভেনে।
না, আমার বড় বোন সেভেনে।
তখন আপনি কোন ক্লাসে?
তখন হয়তো আমি
ছোট একদম,
ছোট একদম আর কি, বুঝি। বড় বোনকে বিয়ে দেওয়ার পরে ফ্যামিলিতে শুধু আমরা তিনজনে আছি, এই চলতেছে। তারপর
তিনজন বলতে কে কে?
আমার মেজো বোন, আমি আর আমার মা।
ওকে,
তারপর আমি যখন লেখাপড়া করতেছি, আমি লেখাপড়া করতেছি, আমি সবার ছোট, তো সবার আদরে ছিলাম। তো আমার মা খুব আদর করতো, আমার একটা মাত্র ছেলে ছিলাম আমি। আমি যখন স্কুলেতে পড়ি তখন 8 পর্যন্ত লেখাপড়া করি আমি, জেএসসি পরীক্ষা দিয়েছিলাম 2011 সাল।
ওকে,
তো এটার ফাঁকে আমি যখন মানে একটা বায়না ধরি যে আমি আর লেখাপড়া করবো না, কারণ 6 থেকে কালীন আমাকে বলা হয়েছিল সাইকেল কিনে দিব।
কিনে দিতে দেরি হচ্ছে,
আমি একটু পাগলামি শুরু করি। পাগলামি শুরু করার পর আমার লাইফে ফার্স্ট আমার মার কাছ থেকে 2000 টাকা একটা ফোন নিয়ে আমি চলে যাই ভৈরব। মা জানতো না
কোন ক্লাসে থাকা অবস্থায়,
এটা আপনার 7 থাকা অবস্থায়।
এটা চুরি করে আপনি বাড়ির বাইরে চলে যান, তাই তো? ওকে,
7 থাকা অবস্থায় যখন এই কথা মানে আমাকে বলি, তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে কিনে দেবো। তারপর যখন আমি কিনে দিতেছে না, তারপর আমি এই জিনিসটা করি। করার পর আমাকে ফোন দেওয়া হচ্ছিল যে তুমি কোথায়, তোমার সাইকেলটা কিনে দেওয়া হবে, তুমি বাড়িতে এসে পড়ো।
আচ্ছা,
তারপর আমি ডাইরেক্টলি বাড়িতে জানাই আমার বড় বোনের পাশে গিয়েছিলাম। তারপর বলতে যে আমার তো অনেক কান্নাকাটি করতেছে, তুমি বাড়িতে চলে যাও, আর নয় আমি তোমাকে নিয়ে যাবো। আমি বলতেছি যে না, আমি যেতে পারবো, বাট আমি বাসায় চলে যাবো এখন। তখন থেকে আমি বাসায় চলে যাই, তারপর আমার বকা দিব বিদায়, আমি আর বাড়ির সাহেব ঢুকি না, বাইরে ছিলাম মানে রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। তারপর যাই হোক, তেমনি বাসায় গেলাম, তারপরে ক্ষমা ছিলাম যে আম্মা আমি তো ভুল করছি, আমার লাইফে ফার্স্ট তোমার কাছ থেকে আমি একবার টাকা চুরি করলাম, আমাকে ক্ষমা করে দিও।
ওকে,
তারপর আমার মা আমাকে একটা সাইকেল কিনে দেওয়া হয়। তো ওই সাইকেলটা আমার পর একবার কিছুদিন যাওয়ার পরে আপনার আরেকটা সাইকেল কিনে দেওয়া হয়। আমার মা 2011 সালে জুন মাসের 4 তারিখ নরসিংদী নূরজান প্রাইভেট একটা হসপিটালে মারা যান আর কি, অপারেশন কালীন।
তখন আপনি কোন ক্লাসে?
তখন আমি জেএসসি পরীক্ষাটা দেই নাই।
ওকে,
জুন মাসে মানে জুন মাসে মারা গেছে তো তখন আমার জেসি পরীক্ষা আসে নাই। আমার মা যখন হসপিটাল বেডে ছিল অপারেশন হয় না তখন আমাকে তিনি কি বলতে চাইছিল, তারপর আমাকে বলতেছিল যে আমি একটু নিচে চলে গেছি, খারাপ লাগতেছে বিদায় নিচে চলে গেছি। তারপর অপারেশন থিয়েটার বৃহস্পতিবার মানে শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢুকাইছিল, অপারেশন থিয়েটার রাত্র আটটায় বাহির করছে। বাহির করার পরে বলা হইতেছিল যে
আপনার বয়সটা তখন কত, আপনি কোন ক্লাসে পড়েন এরকম?
তখন আমি এইটে পড়ি।
ওকে,
তারপর আটটা বাজে বাইর করছে, তারপর আমার মা বলতেছে যে আমার কোমরে মানে পা যেমন মানে টাইনা নিয়ে যাইতেছে বলতেছে, তো আমার এক কাকি ওই সময় জায়গায় ছিল, বলছে দেখো আমার সিজার সময় তুমি ছিলা, একটু একটু অপারেশন করলে এরকম হয়। তো তারপর আমার মা আমাকে মানে আমার সাথে কথা বলে নাই, অক্সিজেন দেওয়া রাখছিল। তারপর আমি ভাবছিলাম যে বলছিলাম যে আমি হসপিটাল থাকবো, প্রাইভেট হসপিটাল নিয়ম নাকি ছেড়ে মানুষ থাকা দেওয়া যায় না। তো আমার মেজো বোন আর আমার নানু ছিল আর আমরা চলে যাই বড় বোনের বাসে। ওই জায়গা থেকে আমরা সকালে রান্না করে আপা নিয়ে আসবে, আমরা সবাই আসবো। তো আমার দুলভাই গেছে রাত্রে একটা দেড়টার দিকে, হাইটে তারপর বাসায় গিয়েছিল অনেক দূর রাস্তা। তো তারপর ভোরে ফোন দিছে বোন, আমার মেজো বোন ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, কি হয়েছে যে আমার তো মানে এত স্তরণা করতেছে। তারপর বলতেছে যে নার্সের ডাকছে, নার্সের ডাকার পরে নার্স আসছে, আসার পরে দেখে যে মানে ওনারা অক্সিজেন দিয়ে রাখছি ঢাকা পাড়াইতে। তারপর আমাকে ফোন দিয়ে সকালবেলা ভরে চলে আসলাম আমি আমার বড় বন্ধু ভাই। আসার পরে দেখি যে আমার মুখে যে অক্সিজেনটা নাই বাট মুখটা ঢাকা। তো দেখার পরে আমি বুঝে ফেলছি যে আমার মা দুনিয়াতে বেঁচে নাই।
ওকে,
অনেক কান্নাকাটি করছি অনেক, মানে কি বলবো ভাইয়া, মানে আমার সবার ছোট ছেলে আমি একমাত্র, আমি সবার আদরে ছিলাম। আমার মা আমাকে অনেক আদর করতো, আমার লাইফে আপনার যা চাইছি কোনোটা আমার মা মনে হচ্ছে না করে নাই। যদি ধরেন রাত্রে দশটা বাজছে যে আমার নুডলস খাবো, হ্যাঁ ঠিক আছে, যদি ঘরে থাকতো, যদি না থাকতো তো বাজার থেকে আনায়া তারপর নুডলসটা আমার রান্না করে তারপর খাওয়াই। আমার বাবার কথা ছিল একটা যে আমার তো আর কিছু নাই বাট আমার ছেলে মেয়েদের জন্যই আমার এই প্রবাসী জীবনটা শুরু, আমার ছেলে মেয়ে যাতে সুখে থাকে। তো আমার মা অনেক আদর করতো, মার অবদ্ধ কখনো হয় নাই, মার অনেক প্রচন্ড ভালোবাসতাম আমি। যখন মুখটা ঢাকা ছিল আমার মার, তখন আমি ভাবছিলাম যে আমার মা দুনিয়াতে বেঁচে নাই। তো ওনারা বলতেছে যে হসপিটাল থেকে যে ঢাকা হসপিটাল পাঠাইবো, এই জায়গায় হবে না এটা। তো অ্যাম্বুলেন্স ফোন করছে, অ্যাম্বুলেন্স ফোন করে যে ঢাকার যে রাস্তাটা আমি দেখছি যে ঢাকার দিকে আর যাচ্ছে না বাট আমাদের বাড়ির দিকে যাচ্ছে। তো আমি অনেক কনফার্ম যে আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আমি গাড়িতে কান্নাকাটি করতেছি, বাড়িতে যাওয়ার পরে আমার আমাদের বয়ে ভাই বোনের কেউ হুশ নাই। তারপর যেমন মানুষ আমাকে খাওয়ানোর চেষ্টা করতেছে, বা আমার একটা কথা যে আমি সবসময় বলতাম যে মা তুমি যখন আমাকে ছেড়ে চলে যাবা তখন আমিও তোমার সাথে চলে যাব, কারণ তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। মার আঁচল ধরে ধরে ঘুরতাম আমি, ব্যাংকে যাক তারপর আপনার যেখানে যাক না কেন আমাকে সাথে নিয়ে যেত, আমার বোনকে যদি নাও নিত বাট আমাকে সাথে নিয়ে নিত। তারপর কাফন হয়ে মানে মাকে যখন মাটি দিচ্ছে আমাকে দেয় না কবর নামার জন্য, আমি মার লাস্টটা দাফন করবো, আমাকে দেওয়া হয় নাই যে আমি নাকি কন্ট্রোল করতে পারবো নিজে। তারপর মা তো চলেই গেলেন, বাবা বাহিরে, এখনকার আমাদের ফ্যামিলি তার কেউ নাই, বড় বোন তো স্বামীর বাড়ি, আমি আর আমার মেয়ে জীবন। তো আমাদের কাকা মানে আমার আপন চাচা একজনই, তো আমার আপন চাচার ঘরে আমরা উঠছি।
আচ্ছা,
উঠার পরে ওই জায়গায় কাকা আর আত্মীয় স্বজন দু তিন দিন ছিল, তারপর কাকা করে এখানে আসি, স্কুলে যাইতেছি, গেলে যাই না, না গেলে নাই, সামনে যেমন যেছি পরীক্ষা আমার কোন টেনশনই নাই, শুধু মা আর মা। শিক্ষার পড়তেছে আব্বা মানে প্রত্যেক ঘন্টা ঘন্টা মনে ফোন দেয় আমরা কিরকম আছি কেমন আছি এসে। তারপর বাবা ভাবলো যে না এরকম তো হবে না, এদের জন্য একটা মানুষ দরকার। তো বাবা বাহির থেকে আমার কাকির সাথে বলা হয় যে এরকম জায়গায় একটা তো আছে, আমাকে একজন বলছে, তো মামুন আর মানে আমার ছেলে মেয়ে নিয়ে যান আপনি গিয়ে দেখেন ওরা কি চয়েস করে কিনা। তো যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে আচার ব্যবহার দেখলাম ভালো, তারপর আমি বলছি হ্যাঁ আব্বা ভালো। তো তারপর ফোনে বিয়ে করানো হয়, বিয়ে করানো হয় আমার বাবাকে। তো আমার বাবা আসে, রিতা আসে,
ফোনে বিয়ে করে আপনার বাবা?
শুধু আমাদের জন্য।
বিয়ে করার আগে কি আপনাদের সঙ্গে কথা বলেছিল বাবা যে আমি একটা বিয়ে করতে চাচ্ছি, তোমাদের অভিমত কি, ওপিনিয়ন কি?
আমাদের অভিমতই হয়েছে,
তোমরা মানে আপনারা ওপিনিয়ন দিয়েছিলেন যে বাবা করো?
হ্যাঁ করো।
ওকে,
তারপর বাবা আর কিছুদিন পরে ছুটিতে আসে, কবে আসে আমার সঠিক খেয়াল নাই। তো বাবা আসার পরে যতদিন বাবা ছিল এই জায়গায় ততদিন আমার মাও আমাদের বাড়িতে ছিল, তারপর বাবাও চলে যায়, মাও চলে যায় আপনার ইয়াতে নানু বাড়ি।
আচ্ছা,
তো আমি আর আমার মেজো বোনটা, তো ওই কাকার ঘর থেকে তো আমরা আমাদের নিজেদের ঘরে চলে গিয়েছিলাম বাবা আসার পরে। তারপর এখন কাকার ঘরও নাই, আমাদের নিজেদের ঘরও নাই। তারপর আমার একটা চাচা, মানে চাচা আমার এখনো মানে আমার মনে হয় যে আমার পৃথিবীর জীবন যদি কোনো চাচা যে আদর করে তাহলে এই চাচা আমাকে আদর করে। তারপর আমার বোন,
আমি ঠিক বুঝলাম না, ঘর নাই মানে?
ঘর নাই বলতে গেলে যে আমার যে আপন চাচা আমার বাবা আসার পরে আপনার আমাদের তো ঘরে চলে গিয়েছি, তো কাকা গোড়ানজে সবাই আর থাকা সম্ভব না।
আচ্ছা,
তারপর আমাদের সংসার আব্বা আসার পর আমাদের সংসার হয়ে গেছে না, তারপর এই সংসারে ছিলাম। তখন বাবা যখন ছুটি শেষ বাইরে চলে গেছে, তারপর এই সংসার থেকে মা আবার তার বাপের বাড়ি চলে গেছে।
আচ্ছা,
তো ওই জায়গায় মাত্র আরেকটা চাচাতো চাচা আমাদেরকে মানে অ্যাকসেপ্ট করা গেছে ওনাদের বাসায় থাকার জন্য, যে দেখতেছি কেউ
আপনাদের নিজেদের বাড়ি ঘর ছিল না?
হ্যাঁ ছিল,
ওখানে থাকতেন না আপনারা?
মা থাকে নাই,
মা যদি থাকেনি সুতরাং আপনাদের তো গাইডেন্স দরকার, সে কারণে আপনারা অন্য কোথাও চাচার বাসা বা অন্য কোথাও।
তারপরে
মা থাকলো না কেন আপনাকে, আপনাদেরকে দেখাশোনা করার জন্য বিয়ে করেছে?
ভাই এটা কেমনে বলবো, যে ওনার মধ্যে
কেমনে বলবেন না, আপনি যা ঘটনা ঘটেছে আপনি সেটাই
মানে ওনারা মানে ওনারা নাকি ওই ঘরে সম্ভাবনা বেশি, যে আমাদের দু চালে একটা ট্রেনের ঘর ছিল, তো বাবা নাই বা কোন পুরুষ লোক নাই, আমিও তো ছোট এরকম মনে করে হয়তো বা মা আমাদের সাথে থাকে,
তার সিকিউরিটির প্রশ্ন থেকে সে থাকে নাই,
থাকে নাই।
ওকে,
তারপর ওই চাচার বাড়িতে আমার বোনও এটে আমিও এটে।
আচ্ছা,
তো জেএসসি পরীক্ষা আমার বাবা যখন ছিল তখন জেএসসি পরীক্ষাটা আমার হয়।
আচ্ছা,
তো জেএসসি পরীক্ষা বাবা বলতে যে একটু ভালো করে পড়াশোনা করো যাতে রেজাল্টটা ভালো হয়। তো আমি আব্বাকে বলতাম যে আব্বা দেখো আমি সবসময় তো ভালো রেজাল্ট করছি, আমার বোনের থেকে আমি ভালো রেজাল্ট করতাম, মেজো বোনের থেকে।
ওকে,
তো বলতে যে না তোমার তো এরকম হচ্ছে না, তোমার আরো ভালো করে পড়তে হবে। তো আমি বললাম যে বাবা রে যে আমার রেজাল্ট বের হলে তারপরে তুমি দেখো।
ওকে,
মা যখন জুন মাসে মারা যায় তো আমাদের পরীক্ষা নভেম্বর অক্টোবর বা নভেম্বরে হয়তো বা জেএসসি পরীক্ষাটা হয়েছিল, তো আর ওই রকম ভাবে পড়ি নাই। তো লাস্টে আমার রেজাল্ট আসলো, আমার বোন ফার্স্ট আমি ফেল।
ওকে,
তো এই জায়গার মধ্যে থেকে আর এক বাবাকে যখন সবাই রেজাল্ট বের হয়েছে, আব্বা আসা বাড়িতে বললো যে আমি ফার্স্ট, তো আব্বা আমাকে জিজ্ঞেস করতেছে তোমার রেজাল্টের খবর কি, তো আমি বললাম যে আব্বা আমার দুইটা ফেল আছে, দুই সাবজেক্ট আমি ফেল করছি।
ওকে,
তারপর আরেকটা বলছিলাম যে আব্বা আমার তো একটা ফোন লাগবে, তো আমার জন্য N73 ফোনটা আনছিল ওই সময়। আনার পর আব্বা আমাকে বলছিল যে তোমাকে আমি ফোন দিয়ে লেখাপড়া করাবো না। আমি আব্বাকে প্রশ্ন করলাম যে আব্বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে রুলং এক, তারাও তো ফোন নিয়ে লেখাপড়া করতেছে, তো আব্বার কথা যে আব্বা যা বলে তাই করে, যে আমি তোমাকে বলছি ফোন দিয়ে লেখাপড়া করাবো না, তুমি যদি মন চাই যে আমি ফোন ছাড়া লেখাপড়া করবো তো আমি তুমি যতটুকু পর্যন্ত পড়তে পারো ততটুকু পর্যন্ত আমি তোমাকে পড়াবো।
ওকে,
তো আমি ডিসাইড করলাম যে না আমি ফোন ছাড়া লেখাপড়া করবো না। তো আব্বা যেরকম বলছে ফোন দিয়ে লেখাপড়া করাবে না, আমি বলছি যে আমি ফোন,
মানে আপনার এই ব্যাপারটা কিন্তু আগে থেকেই ছিল যে আপনি সাইকেল না হলে লেখাপড়া করবেন না, তারপর সাইকেল কিনে দেওয়া হলো, এখন আপনি আবার নতুন করে বলছেন যে ফোন না হলে আপনি লেখাপড়া করবেন না। ওকে,
তারপর বাবা বলছে যে না তোমাকে আমি ফোন দিয়ে দিব না লেখাপড়া করার জন্য, তো আমি বললাম যে না ফোন ছাড়া আমি লেখাপড়া করবো না।
ওকে,
তো লাস্ট আমাকে অনেক বুঝাইছে, আমার নানু বুঝাইছে, কাকারা বুঝাইছে, সবাই বুঝাইছে যে দেখ ফোনের কি দরকার এই বয়সে, এসএসসি পরীক্ষা দিয়া তারপর নাই ফোন নিস, তোর তো না করে নাই তোর সেট দিব না, তোর তো ফোন অবশ্যই দিব। আমি বললাম যে না আমি এখনই আমার ফোন লাগবো, ফোন ছাড়া আমি লেখাপড়া করবো না। তারপর যাই হোক আপনার বাবা বাবার কথাই আমি আমার কথাই, তো লাস্টে বাবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, যাওয়ার সময় হয়ে যাচ্ছে পরে বাবা চলে গেল, বাট আমার আর স্কুলে তার লাস্টে আমি অনেক বুঝেছি যে আব্বা ঠিক আছে আমি আর ফোন ছাড়াই লেখাপড়া করবো। তো আব্বা বলছে দেখো আমি যেটা ডিসাইড করি এটাই, তোমাকে অনেক বুঝিয়েছে তুমি বুঝো নাই, বাট তোমাকে এখন আমি লেখাপড়া করতে দিব না, তুমি অন্য কিছু একটা করো।
ওকে,
তারপর বাবা চলে গেল, সাপ্তাহে আমি একটা কাজ করি, কাজ করার পরে চাই যে না মানে কখনো কাজ করি নাই, তো
কাজ করেন আপনি?
আমি আপনার ওই সময় মানে দুই তিন সপ্তাহে হয়তো বা চার পাঁচ দিন আগে আমার দুর্বার সাথে রাজমিস্ত্রি কাজ করছিলাম,
রাজমিস্ত্রি
জি লেবার। তো যখন আমি যে আর পারতেছি না, আমার হাত পা মানে একদম কেটে গেছে, সিমেন্ট ভালো কেটে যায়, তো আমি দেখছি না এটা পারবো না। তারপর বাড়িতে আসি, বাবা চলে গেছে, মাও চলে গেছে, আসি শুধু আমি আর আমার বোন। তো কাকার বাড়িতে চাই দেখছি যে একটা বাসায় দুইজন থাকা অসম্ভব, আমি ছেলে মানুষ ভাবির আছে বা একটা ছেলে মানুষ সবাই কি আর ইয়ে করতে পারে না, কনফার্ম মানে ওনাদের বাড়িতে রাখতে চায় না, কারণ মেয়ে মানুষ হলেও রাখতে পারে বাট ছেলেদেরকে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না বেশি একটা। তারপর চিন্তা করলাম যে না এই জায়গায় তো আমি থাকতে পারবো না, যেহেতু আমার বোন আছে, মানে নিজের বিবেকে একটু বাধা দিল না, যেহেতু আমার বোন আছে আমার বোনটা লেখাপড়া করুক, আমি এখান থেকে চলে যাই। তখন আমার বড় ভাইকে আমি একটা বললাম যে ভাইয়া আমার একটা চাকরি দেখেন, তো আমাকে
কোন ক্লাসে থাকা অবস্থায়
এটা আমার লেখাপড়া শেষ,
মানে লেখাপড়া শেষ বলতে
জেএসসি পরীক্ষা দেওয়ার পরে,
এইটার পরপরই
জি।
ওকে,
বাবা চলে গেছে তারপরে আমার লাইফের কর্মজীবন শুরু হয়।
ওকে,
তারপর ভাইকে বলছিলাম যে ভাইয়া আমাকে একটা কাজ জোগাড় করে দেন, বাস আমি কাজ শিখবো। তো ভাই আমাকে প্রেস প্রিন্টিং আছে না ওইটা তাই না তাই, তারপর আমি শুধু একদিন থাকি, হাতে কালি ভরে পারতেছি না, তারপর দাদা ওই ভাইকে না বলেই আমি চলে যাই।
ওকে,
যে দাদা ভাইকে বলছেন যে ভাইয়া আমাকে কয়টা টাকা দাও আমি বাড়িতে চলে যাবো।
ওকে,
তো দাদা ভাই বলছে যে না যাইতে পারবো না, এই জায়গায় আসছো কাজ শিখে যাও, ভবিষ্যতে কাজে আসবে, যেহেতু লেখাপড়া করো না, যে না আমি জায়গায় থাকবো না আমি চলেই যাব।
আচ্ছা,
তো আমাকে বলছিলাম যে কয়টা টাকা দেবো না আমি তোমাকে টাকা দিব, কারণ টাকা দিলেই জানে যে আমি চলে যাবো।
ওকে,
তারপর আমাকে শুধু আপনার দশটা টাকা দিছে যে আমি তোকে এখন দশ টাকা দিয়ে দিচ্ছি, সন্ধ্যা আরেকবার আসবো আমি, পরে আবার টাকা দিয়ে যাবো না। দশটা টাকা দেওয়ার পরে
আপনি লেখাপড়াটা ছেড়ে দিলেন কি শুধুমাত্র মোবাইলকে কেন্দ্র করেই?
জি,
অদ্ভুত বিষয়, বাবার একটা মাত্র ছেলে আপনি। যাই হোক, হ্যাঁ বলুন। তারপর
দাদা ভাই আমাকে দশ টাকা দিয়ে যায়। তারপর ওই যে মালিক ছিল, আমি বললাম যে মামা আমাকে কয়টা টাকা দেন, তো উনি আমাকে দশ টাকা দিল, টোটাল বিশ টাকা।
আচ্ছা,
তারপর আমি বললাম যে আমি বাড়ি চলে যাবো, তোমাকে তো আর ধরে রাখতে পারবো না, এমনিতে না বলে গেলে আরেক সমস্যা। তো তুমি যেহেতু বলতেছো আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, আমি বলতেছি এখন কেমতে যাবো আমি, টঙ্গী পর্যন্ত যাইতে পারবো কিভাবে? তখন বলতে যে তুমি এক কাজ করো, মহাখালী আমতলার এনদিয়া দাঁড়াইবা, দাঁড়ানোর পরে দেখবো টঙ্গীর বাস আছে। আমি হাঁটতে 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 ওয়ালিস গেট থেকে হাঁটতে হাঁটতে আপনার তিতুমীর কলেজের সামনে দিয়ে আরেকটা, তারপর আমি আমতলা আসি, ওই জায়গা থেকে আমি বাস উঠি, বাস উঠা আমি টঙ্গী যাই, দশ টাকা ভাড়া দিচ্ছি। টঙ্গী যাওয়ার পর ওই জায়গায় আমার খালার বাসা ছিল, খালার বাসা থেকে বলতেছি যে খালা আমি তো এই ব্যাপার ঢাকা আসছিলাম কাজে, এখন আমি বাড়িতে চলে যাবো, তোমার কাছে কয়টা টাকা থাকবে আমাকে টাকা দাও। তো খালার কাছে ওর টাকা নাই, বলতেছে বাবা আমার কাছে তো টাকা নাই, আমার কাছে বিশটা টাকা আছে। তোমার খালা আমাকে বিশ টাকা দিল, টোটাল ৩০ টাকা আছে আমার কাছে। ওই টাকা দিয়ে আমি টঙ্গী স্টেশন যাই, টঙ্গী স্টেশন থেকে আমি আপনার তিতাস একটা ট্রেন আছে, ওই তিতাস ট্রেনে আমি আপনার নরসিংদি চলে যাই। যাওয়ার পরে এই ঘুরতেছি, কাকা কাকির জায়গায় খাইতেছি, ঘুরতেছি, ভালো থাকতেছে না। তারপর একবার চিন্তা করলাম যে ভাইয়া আরেকটা কাজ জোগাড় করে দেন, এবারকার আমি আসবো না।
আচ্ছা,
ওই কাজ থেকে তো দাদা ভাই একটা মার্কেটিং অ্যালুমিনিয়াম ফয়েল বক্স একটা কোম্পানি ছিল, ওই কোম্পানিতে চাকরি করতো। তখনকার ম্যানেজারের সাথে, ওনার ম্যানেজারের সাথে কথা বলে আমাকে বললো যে আমার তো একটা ভাই আছে, না একটু পারবো, আশা করি যে পারবো। বলছে আচ্ছা ঠিক আছে, আপনি ছেলেটাকে নিয়ে আসেন, তারপর আমি দেখবো। তারপর আমাকে নিয়ে আসে আপনার 2012 সালের ফেব্রুয়ারির 1-2 তারিখে হয়তোবা। ওই সময় আমি চাকরিতে আসার পর বলতেছে যে আমাকে যে সাইজ গুলো আছে, বলতেছে আপনার নাম, বললাম যে মোহাম্মদ মামুন ভাইয়া, যে সাইজ গুলো আছে এই সাইজ গুলো আপনি দেখে নেন।
সাইজ বলতে
সাইজ গুলো মানে আপনার যে বক্স এর সাইজ গুলো আছে এটাই আমাকে চিনাচ্ছে।
আচ্ছা, মানে কাজ?
হ্যাঁ,
কাজটা কিসের ছিল?
যে অ্যালুমিনিয়াম ফয়েল বক্স, আমরা মার্কেটিং করতাম বা সেলস দিতাম।
রাইট।
তো ওই জায়গা থেকে আমাকে বলা হয়েছিল সাইজ গুলো, পর আমি আপনার মানে দেখলাম চিনলাম, তারপর বলতেছে স্যার আমি তো মানে আপনি যা যা বলছেন আমি তো তাইতে শিখলাম। তো বলতেছে আপনি গুলশান একে যেতে পারবেন, এই ফার্স্ট আমার ঢাকার সিটিতে ঘোরা। দেখেন স্যার আমি তো আপনার শুধু উত্তর বাড্ডা স্যার আমি আর কিছুই চিনি না, যে ঠিক আছে আমি আপনার লোকেশন বলে দেবো, এইভাবে এইভাবে যাবেন। তো আমাদের ওয়ান টাইম বক্স ছিল, তো আমাদেরকে এটা সেল দিতে হবে গুলশান এক DCC মার্কেটে, ফার্স্ট আমার ডেলিভারি। তো আমাকে বলছিল তো লোকেশন মতো আমি আসছি, আসার পর অনেক ঘুরছি, ঘুরার পরে আমি আর কিছুই মানে বিচারতেছি। তারপর ওই জায়গায় একটা রেস্টুরেন্ট ছিল, আমি বলতেছি যে আমাদের যেহেতু একটা ওয়ান টাইম পার্সেল বক্স, তো রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করে দেখি ওই দোকানটা চিনে কিনা, অনেক ঘুরছি, তিনতলা চারতলা দুতলা এই পাশ ওই পাশ অনেক। তারপর রেস্টুরেন্টে জিজ্ঞেস করছে যে দেখেন এই দোকানটা চিনে না, বলছে হ্যাঁ একটা লোক যাচ্ছে ওই লোকের পাশাপাশি ওই লোকের এই দোকান।
তার আগে আপনি আমাকে বলেন এই যে আপনি কাজগুলো শুরু করলেন, আপনার বাবা সেটা জানতো?
হ্যাঁ, বাবা অবশ্য জানতো।
জানার পরে সে কি বলেছিল?
আব্বা চাইতো আমি কিছু একটা করি, যেহেতু লেখাপড়া করি না কিছু একটা যাতে করি।
আচ্ছা, বাবাই সেটা চাইতো?
জি।
আচ্ছা ঠিক আছে। তারপর
আপনার সেল দিলাম, দেওয়ার পরে আমি আপনার আবার রিটার্ন চলে যাই আমার অফিসে। তো স্যারকে বললাম যে স্যার আমি তো দিয়েছি, এন থেকে আমার পুরো ঢাকা সিটি ঘোরাঘুরি শুরু হয়।
আচ্ছা, এই ফয়েল বক্স গুলো?
জি।
আচ্ছা,
তারপর আপনার 2012 ঢুকি, আমার 2013 এই জায়গার মধ্যে আমার অনেক মানে খরচটা করতাম অনেক বেশি,
যা পেতেন সবই খরচ
করতাম। আমার স্যালারি ছিল 7,000 টাকা, তো ধরেন আমি সব টোটাল মিলে যা আরো বাবার কাছ থেকে আমি টাকা নিতাম প্রতি মাসে 2,000-1,500 এরকম প্রতি মাসে
টাকার পরও বাবার কাছ থেকে
টাকা আনতাম।
আচ্ছা,
তো ওই জায়গার মধ্যে মানে যতই ছিল আমার কাছে সবই ভেঙে ফেলতাম। তারপর আরো কোম্পানি থেকে আরো 1,000 টাকা করে অ্যাডভান্স নিতাম।
আচ্ছা,
ম্যানেজার স্যারের বাড়ি ছিল আপনি বলেছেন, স্যারটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল বলতে মানে আমাকে খুব আদর করতো, এমডি আদর করতো, চেয়ারম্যান আদর করতো, বাট স্যারও আদর করতো, মানে চঞ্চল ছিলাম, সবকিছুতে এক্সপার্ট ছিলাম।
আচ্ছা,
তো আমাকে যখন স্যালারিটা দেওয়া হতো আমি দেখা যাচ্ছে যে মাস শেষে 15 দিনের মধ্যে আমি স্যালারিটা তুলে খেয়ে ফেলতাম। তো যেমন এইভাবে ওইভাবে যেরকম ভাবে চলতাম, চলার পর আমার এই চাকরি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমি টাকা বেশি খরচ করতাম। আমাকে বলা হতো যে আপনি একটু কন্ট্রোল করেন মাম সাহেব, আপনার যদি এই টাকাটা যদি কন্ট্রোল না করতেন তাহলে আপনার তো ভবিষ্যৎ অন্ধকার, কারণ কিছু একটা করেন। বাবা বলতো যে তুমি কিছু একটা সঞ্চয় করো, আমার সংসারে তোমার দিতে হবে না, তোমার নিজের ভবিষ্যৎটা কিভাবে উজ্জ্বল হবে তুমি সেটার চিন্তা করো। তো তারপর আমি কারোর কথা শুনি না, আমার মা মারা যাওয়ার পর আমার বাবার কথা আমার মনে হয় না যে আজ পর্যন্ত একটা কথা শুনছি। তারপর আমাকে যে চাকরি থেকে বার করে দেওয়া হলো, যে কুরবানি ঈদের 2013 সালের কুরবানি ঈদের আগে আমি গুলশান একে একটা রেস্টুরেন্ট আছে পূর্ণিমা রেস্টুরেন্ট, তো এটার একটা মেমো মাল দেওয়া, তারপর সবারই বোনাস দিচ্ছে, তো আমাকে বলা হচ্ছে যে এটা ঈদের পরে বিলটা পাবেন।
আচ্ছা,
তো আমি বলতেছি না আমাকে এখনই দিতে হবে, বিলটা এখনই দিতে হবে, আমি মাল দিব না। তারপর যেমনি আমি অনেকক্ষণ ওয়েট করে তারপর এই 3,250 টাকা একটা ইয়া ছিল, বিল ছিল, এটা নিলাম। তারপরে আমার বাসায় গিয়ে আপনার বাসা ভাড়া দিলাম, দোকান বিল দিলাম, দিয়ে সেটা আমার পকেটে 400-500 টাকা ছিল। তো পরের দিনে যখন সকালে আমি অফিসে যাই, তখন এমডি বলতেছে যে কোনো কালেকশন আছে? আমি বলতেছি যে না বলছে, আমার কাছে কোনো কালেকশন নাই। তো পরে বলতেছে যে তোমার পকেটে কি? যে আমি বললাম যে এটা পূর্ণিমার স্টুডেন্ট মেমো। তো বলতেছে যে এটা বের করো। বের করলাম, বের করার পরে দেখছে যে এটা পেট করা। তারপর বস রেগে গেল, তুমি আমার সাথে কেন মিথ্যা কথা বলছো? তো আমার স্যার বলছিল ওই সময় যে আপনি যদি বলতেন যে ঠেকাটা তুলে আপনি খরচ করে ফেলছেন, দেখুন কিছু একটা করে আমি এটা বুঝ দিতাম, বাট আপনি ডাইরেক্ট বসের কাছে ধরা পড়ছেন, এটা আমার কিছুই করার নাই।
আচ্ছা,
তারপর আমার ওই জায়গায় আপনার পানা হয়, 18 মাস চাকরি করি আমি, টোটাল 16,780 টাকা পানা হয় কোম্পানি। আমাকে বলেছিল যে তুমি কবে দিবা, এটা একটা এগ্রি করে যাও। আমি বলছিলাম যে দেখেন আমার বাবা তো
মানে কি আপনার কাছ থেকে পায়?
জি, আমার কাছ থেকে পায়।
আচ্ছা,
তো আমি একটা এগ্রিকোর মধ্যে আমি সাইন দিয়ে যাই যে আমি এত দিনের ভিতরে আমি টাকাটা দিয়ে দেবো আপনাদেরকে।
আচ্ছা,
তারপর আমি বাড়িতে যাই, ফোন দেওয়া হয়। আমার কথা হচ্ছে আমার তো কোনো এন থেকে যাওয়ার পর তো আমার আর কোনো আয় নাই, বলতে আমার কোনো কাজই নাই, এই কাকাগোর বাড়িতে ঘুরতেছি।
আপনাকে বের করে দেওয়ার পরে?
জি, আমাকে ওই দিনই বের করে দেওয়া হয়।
ওকে,
তারপর আমি ওই দিনই বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে এই কাকাগোর কাছে ঘুরতেছি খাইতেছি। আমার যে এখন যে মা, এই মার সাথে আমি কখনো নানু বাড়িতে গিয়ে ঈদ করি না। আমাকে বলা হয়েছিল যে এই জায়গায় এসে ঈদ করো। তো আমার যে চাচা রোজার ঈদ কুরবান ঈদ এই পর্যন্ত মানে 10-5 বছরের মনে হয় আমার মা মারা গেছে আজ থেকে 5 বছর। তো 5 বছর মানে টোটালি 10টা ঈদ মনে আমি কাকাগোর কাছে করছি, মানে নিজের ছেলেদের মতন, যারা ওইরকম ভাবে ঈদ করে ঠিক আমি কাকাগোর কাছে ওইরকম ঈদ করছি। মানে আমার কোনো কিছুতে কমতি বা কোনো কিছুতে মানে ওরা বুঝতে দেয় নাই যে আমাদের কাছ থেকে তুই কোনো কিছু কমতি পাইছ। সবসময় আমি ধরেন যদি অসুস্থ হই কাকে কান্না করে, আমি একবার অসুস্থ হয়েছিলাম, দুইটা ভাবি ছিল, বড় ভাবি, মেজো ভাবি, বড় ভাবি মাথা ঢলে দিচ্ছে, তারপর ভাবি টক আইনে দিচ্ছে, মানে অনেক আদর করে বাড়ির সবাই আমার। ওই কাকার আমার বাবা আমার আব্বার থেকে অনেক মানি। কাকা যদি বলে যে এই জায়গায় বসে থাকবে, এই জায়গায় বসতে রাজি। আমার বাবা যদি আমাকে কিছু একটা বলে, আমি মা মারা যাওয়ার পরে বাবার একটা কথা শুনি, বাবা যদি বলে এমতে আমি জায়গায় এমনি, বাবার একটা কথাও শুনি না।
ওকে,
তো কাকাগোর বাড়িতে গেলাম, চাকরি নাই। তারপর আব্বার বলতেছে যে আব্বা আমার তো চাকরি নাই, এখন কি করার? তো বাবা বলতেছে যে কাজ করো, তুমি আর একটা চাকরি, আমি তোমার দুলাবার সাথে চাস্তবন জামাই, আপনার এটা হচ্ছে প্লাস্টিক প্রিন্টিং, তো ওইখানে তোমাকে চাকরি করানোর জন্য দেওয়া হবে, তুমি কি যাবা? আমি বলতেছি যে আচ্ছা ঠিক আছে আমি দেখি। তখনকার আমার লাইফে কেউ ছিল না, মা মারা যাওয়ার পরে আমার জীবনে যে আমাকে কেউ কেয়ার করবো, বাট কেউ
কোনো ডিরেকশন দিবে কিছু করবে
না, কিছু বাবার কথা তো আমি কিছুতেই শুনি না, আর অন্যান্য কারো কথাই আমি শুনি না। যদি বোনার কিছু একটা বলে তাদের সাথে উল্টো ঝগড়া লাগি আমি।
ওকে,
তারপর আমার লাইফে আমি একদিন ফুটবল খেলতাম, ক্রিকেটও খেলতাম, তো যখন ফুটবল খেলা হয় তো আপনার 2 সেপ্টেম্বর 2014 সাল, এর চাস্তবাই আমার একটা চাস্তবাই আমিনুল ফোনে কথা বলতেছে। তখন আমি আর একটা কাজ করতাম, ঢাকা সেন্টার একটা কাজ করতাম, বললাম যে কার সাথে কথা বলিস? তো তখন সে বলতেছে যে একটা মেয়ের সাথে, আমাকে একটা রং নাম্বারে ফোন দিছে, তো মেয়ের সাথে কথা বলতে।
কে বলছে এটা?
এটা আমার চাস্তবাই।
চাস্তবাই কাকে জিজ্ঞেস করছে?
মানে আমি জিজ্ঞেস করছি ওকে যে কার সাথে কথা বলতেছি।
আচ্ছা, এটা কি মানে বাবা যখন আপনাকে প্লাস্টিক পেইন্টের কাজ দিল ওই সময় গল্প নাকি তার আগে?
না না, তার আগে, কিছুদিন আগে।
তখন কি আপনি কাজ করতেন?
না, তখন আমি কোনো কাজ করতাম না। ঢাকা সেন্টারে যাইতাম, সপ্তাহে 2-3 দিন কাজ করতাম, তারপর আবার বাড়িতে চলে যেতাম।
এই পর্যায়ে আমরা একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমাদের এই বন্ধুটিকে নিয়ে যদি আপনার কোন জিজ্ঞাসা থাকে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj KEBRIA.RJ পেজটি আছে আর জে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমার বাকি অনুষ্ঠানগুলোর মেম্বার হয়ে যাবেন। সরাসরি আমার পেজটিতে থাকা মানে হচ্ছে আমার সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারবেন। ফিরছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ, the closer the better.
4 মিনিট পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। কিবরিয়া আছে আপনার সঙ্গে এবং আজকে জীবনের গল্প বলছে মামুন ভুইয়া। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। মামুন, আমরা যেখানটায় ছিলাম, হ্যাঁ, তারপর
আমি চাষবাগে বলতেছি তুমি কার সাথে কথা বলতেছ? বলতেছি একটা মেয়ের সাথে কথা বলতেছি। তো আমি বলতেছি সে আমার কাছে একবার ওই সময় আমার কাছে টাকা থাকতো, সপ্তাহে 2-3 দিন কাজ করতাম, তো টাকা থাকতো প্রায় 1000 খানেক বা 700-এর মতন প্রতি সপ্তাহে টাকা থাকতো আমার পকেটে। তো সে আমার কাছ থেকে 20 টাকা ধার খুঁজতেছে যে দেখ আমাকে তুই 20 টাকা ধার দে, আমার এখন দরকার, আমি কিসের জন্য যে এখন ব্যালেন্স শেষ, আমি তার সাথে কথা বলবো।
আচ্ছা,
তো আমি বলছি যে দেখ তোর যেহেতু তোর কাছে টাকা নাই, তুই আমাকে স্টুডেন্ট রেখে বড় করতেছিস, তো তোর এটার মধ্যে যাওয়ার দরকার নাই, বাট নাম্বারটা তুই আমাকে দে। তো দিতে চাই না, তারপর ওকে অনেক কিছু বলার পরে সে আমাকে নাম্বারটা দিল। তার সাথে একটি কথা হয়েছে যে তুই আমাকে আজকে নাম্বারটা দিবি, বাট আর কোনোদিন তুই নাম্বারে ফোন দিবি না।
ওকে,
তো ফোন দিবি না, তারপর সে আমাকে নাম্বারটা দিল।
ফোন দিবি না মানে আপনাকে বললো যে?
না, আমি ফোন মানে আমার চাচাতো ভাইকে বললাম যে তুমি ওই নাম্বার আর কোনোদিন ফোন দিবা না।
কেন বললেন এটা?
কথাটা হচ্ছে যে তখন কিন্তু আমার লাইফে কেউ ছিল না।
আচ্ছা,
বাট আমি
আপনি কি চাচ্ছিলেন ওই মেয়েটার সাথে সম্পর্ক করতে?
জি, সম্পর্ক করার জন্য।
সেটা আপনাকে চাচাতো ভাই এই সুযোগটা আপনাকে দিবে কেন?
দিবে কেন? তার সে প্রেম করবে না আর কি।
সে প্রেম করবে না, আপনাকে প্রেম করতে বলছে, এরকম কোনো কিছু
না? এরকম সে আমাকে বলে নাই, বাট ওকে আমি অফারটা দিয়েছিলাম যে দেখ আমি যদি প্রেম করি বা কথা বলি তো কিন্তু তুমি কিন্তু আর ফোন দিতে পারবে না।
আচ্ছা,
নাম্বারটা দিল সে, আমার একদিতে রাজি হয়, তার নাম্বারটা দিছে। দেওয়ার পর আমি একদিন ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বেশিক্ষণ কথা বলতে পারি নাই, সে আমার সাথে কথা বলে নাই, পরে কেটে দিল। তারপর ফোনে ট্রাই করি, ফোন তুলে না পর লাস্টে একদিন সন্ধ্যায় আমাকে ফোন দিছে।
মেয়েটার নাম কি?
মেয়েটার নাম হয়েছে ফাহমিদা নিশাত প্রীতি।
প্রীতি, ওকে।
তো আমাকে ফোন দিছে, তারপর ওর সাথে আমার মানে ফার্স্ট কথা ওর সাথে আমার 2 সেপ্টেম্বর শুরু হয়, 2014 সাল। ওর সাথে আমার এরকম কথা হচ্ছে, বলতেছি বলতেছি, তারপর তার সাথে আমার রিলেশন শুরু হয়ে যায়।
কিভাবে?
এই কথার মাধ্যমে।
মেয়েটাকে আপনি চিনতেন?
না, চিনতাম না। তারপর আমি ওর সাথে তো সম্পর্ক হয়ে যাচ্ছে, তার কথা বলতেছি বলতেছি বলতেছি, কিসে পড়তেছে তখন সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পরে সে নাকি অনার্সে ভর্তি হবে, এরকম একটা প্ল্যান। তো আমি যখন ওর সাথে কথা বলতে তখন আমি তাকে বলতেছি যে বাবা আমাকে ওই চাকরিটা অফার দেয় প্লাস্টিক প্রিন্টিং এর।
ওকে,
তো বাবা আমাকে বলতেছে যে দেখ তোমার তো একটা চাকরি আছে, তুমি কি করবা কিনা, কিন্তু তোমার একবার ডাইরেক্ট তোমার বলতে হবে যে তুমি চাকরিটা করবা, বাট ওখান থেকে আর তুমি আসবা না। তো ও মেয়ের সাথে যে আমার সম্পর্ক আছে তখন আমার কেউ জানে না। তারপর আমি ওর সাথে মানে আমার প্রেমিক যে প্রীতির সাথে আমি বলি যে দেখো আমার বাবা তো এরকম বলছে, এখন কি আমি চাকরিতে যাবো কিনা? তো সে বলতেছে যে চাকরিতে যাও। আমি কই দেখো আবার তুমি চিন্তা করো, তুমি যদি বলো তো আমি চাকরিতে যাবো, আর যদি না বলো আমি যাবো না। সে আমাকে বললো যে যাও।
তার আগে কি ওর সঙ্গে আপনার দেখা হয়েছে?
দেখা হয় নাই।
ওকে, তো মেয়েটার সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন যে সে কোথায় থাকে, কি করে?
ওই সঙ্গে জানতে পারতাম, বাট ও বলতো যে ওর বাবা হাই স্কুলে হেডমাস্টার, ওর মাও একসময় মাস্টার করতো, আর সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, অনার্সে ভর্তি হবে।
ওকে,
তো আমি ওই জায়গায় থেকে যখন আমার 42 দিন থাকি, আমার লাইফে ফার্স্ট 42 দিন আমি একটানা চাকরি করি। তো ওই জায়গায় আমার 5,200 টাকা স্যালারি উঠে। ওই জায়গায় সবার খাওয়া মেসের টাকা, তারপর সবার যারা পানা চানা ছিল সবাইকে দিয়ে আমি বাড়িতে চলে যাবো। ওকে বলতেছে যে আমি বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমার হাতে ব্যথা পাইছে। আমি একটা বানা দিচ্ছি যে আমার হাতে ব্যথা পাইছে, আমি আর এই চাকরি করতে পারবো না।
ওকে,
বাবাকে এটা বুঝালাম, তারপর বাবা তো অনেক রাগ আমাকে অনেক বকছে, মানে এত বকা দিছে যে বলার বাইরে,
চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য।
ছেড়ে দেওয়ার জন্য আমি বাবাকে বলতে যাবো আমি চাকরি করবো না, আমি হাতে ব্যথা পাইছি। আমি তো হাতে তো ব্যথা পাইছে ছাপ থাকে না, তারপর তো আমার হাতে ব্যথা নাই।
চাকরিটা প্রীতির কারণেই ছাড়লেন?
জি,
ওকে,
সব ওর কারণেই। তো আমি যখন বাবা যখন বকছে, তো বাবার সাথে অনেক কাজ ছিল ওই দিনকে, বাবা আমাকে অনেক বকা দিচ্ছে। তারপর আমি ওই স্যালারি তুলে দুলাভাইকে বলছি যে দুলাভাই আমি চাকরি করবো না। তো দুলাভাই বলছে যে কেন চাকরি করবো না, যে কারণে হোক না কেন আমি চাকরি করবো না, জাস্ট এতটুকু জানেন, যদি আমার স্যালারি তুলে দেন তো দেন, আর না হলে আমি এমনিতে বাড়িতে চলে যাবো, আমাকে 100 টাকা দেন।
আচ্ছা,
তারপর দুলাভাই কি করবো? তো দুলাভাই বলতেছে যে ওই ম্যানেজারকে বলছে যে ও তো শীতের কাপড় আনে নাই। তো ওর সাথে আমি একটু বললাম যে দেখো তোমার সাথে আমি দেখা করবো।
এটা কতদিন কথা বলার পরে আপনারা ঠিক করলেন দেখা করবেন?
এটা হচ্ছে ওর সাথে তো আমি 2 সেপ্টেম্বর কথা শুরু, আর ওর সাথে দেখা হয় আমার 19 ডিসেম্বর,
মানে মাস দুয়েকের মধ্যে।
জি,
ওকে। তারপর?
তারপর আমাকে বলতেছে যে আসতে পারবা? তো আমি বলতেছি হ্যাঁ আসবো অবশ্যই। তো আমার কাছে 1600 টাকা ছিল, উত্তরবড্ডা আমার এক মামা থাকেন, তো ওরা বললাম যে মামা আমি তো এই ব্যাপার দেখা করতে যাবো ওর সাথে, তুমি আমাকে 1000 টাকা বিকাশ করলো। তারপর আমি ট্রেনে চলে যাই, মামা জানতো যে আমি ওই জায়গায় যাবো, ওর সাথে ওই কথা বলি আমি ওর কাছ থেকে 1000 টাকা, টোটাল 2600 টাকা নিয়ে আমি রওনা দিয়ে ঢাকা থেকে ডাইরেক্ট কমলপুর যাই, কমলপুর থেকে আপনার ট্রেনে উঠি। তারপর আমার ভাগিনা একটা নাম আছে সজীব, ভৈরব রামনগর বাড়ি, তো তাকে ফোন দিলাম যে সজীব এই ব্যাপার, আমি তো তার সাথে দেখা করতে যাবো, তুই কি ফ্রি আসত কিনা?
ওকে,
তো সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ফ্রি আছি, কিন্তু আমি বলছি যে আমি 11 আসছি, তুমি ভৈরবে থাকো, ভৈরব থেকে তারপর দুজন একসাথে যাবো। তাকে আরেকটা কথা বললাম, দেখো আমার কাছে কিন্তু টাকা নাই, কারণ আমার যাতে টাকাটা যাতে বিষয় কখন কোথায় টাকা লাগে তা তো বলা যায় না, তো আমি চাচ্ছি যে আমার টাকাটা যাতে আরো অঙ্কে বাড়ে। তো আমার কাছে 2600 টাকা ছিল, ওকে বলছিলাম যে তুমি কিছু পারলে তুমি নাও, তো এর বেশি কিছু নিতে পারে নাই, যাই হোক ওটা ওর কাছে ছিল। তারপর দুজন কিশোরগঞ্জ যাই, তো গুরুদোলের সামনে অনেক রৌদ্র, তো একটা কদম গাছ ছিল, কদম গাছের নিচে আমি আর ও দাঁড়ায় আছি, ফোন দিতে দিই ফোন সুইচ অফ, পরীক্ষাও শেষ, তো ফোন সুইচ অফ। কিন্তু সে তাকে আমি বলছিলাম যে তুমি কি পরে আসবা, তো সে বলতেছে যে একটা শীতের একটা উপর একটা জ্যাকেট থাকবো, আর এরম কালার একটা যেকোনো একটা ড্রেসের রং কালার বললো আর কি, যে এরম কালার ড্রেস পরা থাকবো। তো আমি বললাম যে আচ্ছা, কিন্তু আমি তাকে আর পিছাই পাই না, বাট সে আমাকে দেখে গেছে।
ওকে,
তো দেখে যাওয়ার পর সে আমাকে আর ফোন দেয় না। আমি তার ট্রাই করছি আমার ফোন থেকে, তার আমার ভাগিনার ফোন থেকে, সজীবের ফোন থেকে ট্রাই করছি, বাট ফোন বন্ধ হইতেছে, বা বন্ধ যদি খোলা থাকে তো ফোন আপনার রিসিভ করতেছে না।
আচ্ছা,
তো তার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে খাদিজা। তো খাদিজা বলতেছে যে প্রীতি, তোর গ্রামীণ ফোনে এত ফোন দিচ্ছে কে? তো এতদিন তার বান্ধবীর সাথে শেয়ার করা নাই, শেয়ার না করার কারণে সে তো আর জানে না। তো বলছে এত ফোন দেখে, দেখ আমার একটা ছেলের সাথে দেখা করার কথা, বাড়িছে রাজশাহী, আমার বাড়ি যে নরসিংদী, সে কখনো কারো কাছে বলতো না, বলতো যে বাড়ি রাজশাহী। তো পরে সে বলতেছে চল দেখা করি, ছেলেটা এত দূর থেকে আসছে, দেখা করি। পরে সে বলতেছে যে না আমি দেখছি। তো সে বলতেছে, খাদিজা বলতেছে না আমি দেখবো, আমি দেখবো। তারপর সে আমাকে খাদিজা ওর নাম্বার থেকে ফোন দিছে আমার ভাগিনার ফোনে, তখন সে ট্রাই করতেছে ওর নাম্বারটাই পাইছে আগে। তো তাকে ফোন দিছে যে আমরা তো কুইনের রেস্টুরেন্ট আছি বড়তলা, আপনারা যদি দেখা করতে চান অতি তাড়াতাড়ি রেস্টুরেন্টে আসে। তো সে আমাকে তার বিবরণ দিয়েছিল যে আমি এইরকম। তো আমি তাকে বলছিলাম যে দেখো আমি এই পরে যাবো, সে আমাকে দেখছে বাট আমি তাকে চিনতে পারি নাই। তো রেস্টুরেন্টে যখন গেছি তখন দেখলাম যে ওর সাথে ওর বাবা ছিল, ওর খাদিজা ছিল, ওর ছোট ভাই ছিল, টোটাল চারজন।
ওকে,
একটা কোনার টেবিল ছিল। তো আমি তাকে দেখার পরে আমি চিনতে পারছি, আর ভাগিনা বলতেছে যে যেরকম বিবরণ ওকে আমি বলছি, ভাগিনাকে বলতেছে মামা দেখ এই কোনার টেবিলের মেয়েটা। তো সে আমাকে আগে এগ্রি করছিল যে তুমি কিন্তু আমার পিছু নিতে পারবা না,
মেয়েটা বলেছিল
প্রীতি, প্রীতি বলছিল যে তুমি কিন্তু আমার পিছু নিতে পারবো না। তো তাকে বললাম যে দেখো আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা, আমি তোমাকে শুধু দেখবো আর কিছু। ওকে যখন আমি দেখি তারপর ওরা চলে যাবে। ওকে আমি বলছিলাম যে তোমার ব্লুটুথ দিয়ে তোমার অ্যান্ড্রয়েড সেট ছিল না বা ওর ছিল না, তাকে বলছিলাম তোমার কয়টা পিক দিবা আমাকে। তো সে আমি
দেখলেন না, মানে এভাবেই দেখলেন, কথা বলে না,
না কথা বলে না, সাথে ওর বাবা ছিল।
দেখার পরে কেমন লাগলো ওকে?
দেখার পরে ভালোই লাগছে,
প্রথম দেখা,
প্রথম দেখা বলতে গেলে যেরকম পরে বারো আমি রিপিট করে বলছিল যে দেখো তুমি আমার আমার দিকে তুমি একটিবারও তাকাই না। তো তাকে আমি বলছিলাম যে তাকাইছি, কেমতে তাকাবো, আমি তাকালে তুমি তাকাও না আর তুমি তাকালে আমি তাকাই না। সুদীপ তো ঠিক আমার দিকে তাকাইছিল। আমি বললাম যে সে যদি তুমি যদি পরবর্তী যদি আমার ওয়াইফ হও তাহলে সে তোমার ভাগিনা অর্থাৎ তুমি তার মামি, তোমাকে দেখতেই পারে, বাট আমার একটু লজ্জা লাগছে বিদায় আমি তোমাকে এত তাকাই না, বাট আমি তোমাকে দেখছি অনেক ভালো। তো সে ব্লুটুথ অন করে, তো ব্লুটুথ অন করার পরে দেখা যাচ্ছে অনেকটি ব্লুটুথের নাম আসা পড়ছে, বাট তাকে আমি বলি নাই যে আমার ব্লুটুথের নাম এটা। তো সে আমাকে দিতে পারে নাই, তো তারা চলে যাবে, তখন আমি ওইদিকে আর কিছুই চিনি না। তো লাস্টে সজীব তার পিছু নিয়ে যাচ্ছে, মানে পিছু নিয়ে নিয়েছে। তো আমি একটু জামা রিস্কা জামে পড়ে গেছি, জামে পড়ে যাওয়ার পর আমি আর সজীবের সাথে সাথে ওদের পাশে যেতে পারি না বা ওদের পিছু নিতে পারি নাই। তো যাই ঘরে চলে গেছে, ওর আমি একটা এসএমএস করেছি আমি চলে যাচ্ছি, এসএমএস এর কোনো আনসার নাই। সাথে ওর বাবা ছিল, ওর বান্ধবী, ওর বান্ধবীর মতো চলে গেল, ওর ছোট ভাই প্রীতি আর হচ্ছে প্রীতির আব্বা, ওরা চলে গেল। তারপর ওরা আমাকে বাসে থেকে একটা ফোন দিল, তখন আমি ট্রেনের ছাদে, বলতেছে যে তুমি আমাকে শেষবার একটিবার বলে যেতা যে আমি চলে যাচ্ছি বা এখন একটা এসএমএস করতে করতে, দেখো ওই রকম পজিশন ছিল না বিধান তোমাকে করতে পারতেছি না, ভালো ভালো বাড়িতে যাও আর কথা তো হবে, আমিও বাড়িতে যাই। আচ্ছা কি করার, আবার পরীক্ষা গুরুদলে ওর চান্স পাই নাই। তারপর সে আর একবার ভর্তি হয় ইশাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, ওই দিনও আমি ওর সাথে দেখা করতে যাই।
ওকে,
তো মানে গাড়ি কিশোরগঞ্জ বৈরব থেকে ট্রেনটা এত স্লো টানতেছে, যেমন অটো তো ট্রেনের আগে চলে যাচ্ছে। তো সে আমাকে বারবার ফোন দিচ্ছে তুমি কোথায়? তো আমি বলতেছি যে আমি তো আসতেছি আর কিছুক্ষণ ওয়েট করো। তো আর কাজ শেষ, তারা গেটের মানে ইশাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিচে দাঁড়ায় আছে।
ওকে,
তারপর সে আমাকে বারবার ফোন দিতেছে, তো আমি বারবার বলতেছি যে আমি আসতেছি আসতেছি, একই কথা। তারপর আমি ফার্স্টে যখন একটা রিস্কা নেই, বলতেছে মামা ইশাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবা? সে বললো যে হ্যাঁ যাবো। সে আমাকে ইশাকে হসপিটাল নিয়ে গেল, এ থেকে আরো কতক্ষণ লেট হলো। তো মামা তোমাকে বলছে ইউনিভার্সিটির সামনে যেতে, তোমাকে তো বলি নাই হসপিটালের সামনে আসতে। তো বলছে এখন তাড়াতাড়ি যাও। তো ওই জায়গায় যাওয়ার মধ্যে আমি শুধু আপনার রিস্কা থেকে নামছি, ওর মুখটা ফেসটা দেখছি, ফেসটা দেখার পরে ওর আবার সাথে সাথে উঠুতে উঠে গেছে, ওর বাবা ছিল সাথে, ওই জন্য কোনো কথা বলতে পারিনি ওর সাথে ডাইরেক্টলি।
ওকে,
তারপর চলে গেল, চলে গেছে। তারপর ওই রিস্কা নিয়ে আমি বলছি যে মামা এই অটোর পিছনে না যাও, আমি মানে ওইটা আমার দরকার, মানে ওদের সাথে আমি কথা বলবো বা তুমি ওইটা ফলো করো,
ওই রিক্সাটাকে ফলো করো,
অটো রিক্সাটাকে ফলো করো। তো তার ছিল পেডেল, হাতের মোটর ছিল না, তো সে আর ধরতে পারে নাই,
ওটা ছিল মোটরওয়ালা রিক্সা।
জি, মোটর রিক্সা ছিল। তো শহীদ মসজিদ আইসা প্রায় ওর টাকা দিতে দিতে মানে হাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ অনেক রেস্টুরেন্টও বিশ্রেছি আমি বাট পাই নাই। তারপর ওর বাবার সাথে ফোনে কথাও বলতে পারতেছে না বাট এস এম এস ও করতে পারতেছে না। তারপর ওই দিনকে আবার আমি বাড়িতে চলে আসি। তারপর আমি যখন ওর সাথে এরকম চলছে, মানে আমাকে অনেকে বলতো যে দেখো যে মেয়ের সাথে তুমি কথা বলতেছো এই মেয়ের সাথে তো তোমার তো কখনো মিলবে না, কারণ এই মেয়েটা তোমাকে এভয়েড করবে, এভয়েড করে চলবে। আমার এরকম মাঝে মাঝে মনে হতো দেখা গেছে আমি 100 110টা হাইস্ট 120টা পর্যন্ত ফোন দিছি একাধারা।
তারপরে সে রিসিভ করেনি নাকি?
তারপরে সে রিসিভ করে নাই। তারপর সে একটা এসএমএস করতো ভাই এই কারণে ওই কারণে, যাই পরে একবার মিট করতাম ওর সাথে যে ভুল হয়েছে এই সেই।
আপনি অনেক বেশি আগ্রহ দেখাতেন, মাঝে মাঝে মূলত আপনাকে সে পাত্তা দিচ্ছে না, এরকম
পাত্তা দিচ্ছে না, মানে অনেকে আমাকে বলতো যে একটা ইউনিভার্সিটির মেয়ে তোমাকে কেমতে, তোমার
কোন ইউনিভার্সিটিতে পড়তো?
ইশাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
আচ্ছা, আর আপনি তো ক্লাস 8 এর পরে পড়াশোনা করেন
না? পড়াশোনা করি না, তাকে আমি জাস্ট যা আছে আমার লাইফের সব সত্য কথা বলতাম,
সব বলেছেন
যে আমার দেখো আমার মা নাই, আমার ঘরে সৎ মা, ঠিক আছে, আমি কিছুই করতেছি না, বাট মানে নিজের পকেট খরচ আপাতত চালাতে পারতেছি আর কিছুই না। আমার বাবা বিদেশ থেকে, সব সত্য কথা বলতাম, বা আমি যে আমার কাকা ঘরে না ঈদ করি বা আমার কাকা বাড়িতে আছি
এটাও বলে দিয়েছেন,
এটাও বলে দিয়েছি। তো বলে দেওয়ার পরে তার সাথে সব সত্য কথা বলতাম, তো তাকে আমি মাঝে মাঝে বলতাম যে দেখো তোমার সাথে যে আমার রিলেশন আছে এটা তো তোমার বাবা কখনো মেনে নিবে না, কারণ তোমার বাবা একটা হাই স্কুল হেডমাস্টার, কারণ ওদের বাড়িটা ছিল কেন্দোয়া থানা নেত্রকোনা জেলা।
আচ্ছা,
ঠিক আছে, তো কেন্দ্র থানা ভিতরে জনতা হাই স্কুল আছে, ওইটার হেডমাস্টার, আর সে অনার্স পড়তেছে সাবজেক্টটা ইংলিশ, সে কিভাবে আমাদের সম্পর্কটা এরকম মেনে নিবে? তো যখন আমি তার এরকম কথা বলতাম সে অনেক ইমোশন হয়ে যেত, যে আমার সাথে অনেক সময় বলতো কেন হবে না, আমরা তো ভালোবাসি, তুমি যদি আমি যদি এক্স থাকি তাহলে ঝড়ো কিছু করতে পারবে না। তো এরকম ভাবে ভাই আমাকে বুঝাইতো, তারপর আমি প্রায় ওর সাথে এরকম নিয়ে কথা বলতাম, দেখো আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। তো তাকে যখন আমি বলতাম যে তুমি আমার সম্পর্কটা কেউ মেনে নিবে না, তো সে অনেক সময় বলতো যে কেন মেনে নিবে না, আমরা তো ভালোবাসি তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রাইট, পরে দেখা যাবে। তারপর ওই মেয়েকে আমি এমনও দেখে যে প্রতি মাসে আমি দুইবার ওর সাথে দেখা করতাম কিশোরগঞ্জ যাইয়া, আর ফোনে তো আছে তখনকার ওর যখন, তারপরও সে যখন আমার মানে আমার মনে হচ্ছে সে আমাকে এভোর্ট করতেছে। তারপর আমার একটা আন্টি ছিল, আন্টি বলল আন্টি এই ব্যাপার কো, দেখো একটা মানুষ যদি একটা মানুষের কাছে যদি কোনো কিছু থাকে যদি কমতি থাকে তাহলে সে অন্য কিছু বিচারে ব্যবহার করে, তো তুমি দেখো অন্য কিছু পাও কিনা। তো আমার প্রীতি আমার জীবনে থাকাকালীন আমি একটা সেভেন একটা মেয়ের সাথে আমি রিলেশন করি, তো জাস্ট তিন মাস ওর সাথে আমার রিলেশনটা থাকে
প্রীতি থাকা অবস্থায়।
জি, প্রীতি থাকা অবস্থায়, ও থাকতো ফোনে,
দুটোই মেনটেন করতো।
জি, ও থাকতো ফোনে আর ওইটা থাকতো স্কুলে যাবার সময় আসার সময় বা স্কুলে এরকম ভাবে দেখা করতাম বা কথা বলতাম।
ওকে,
ওর সাথে যখন ব্রেকআপ হয় ওই মেয়েটা বলে যে, মেয়েটার নাম বলতেছি না, মেয়েটা বলতেছে যে দেখো
ওর সাথে ব্রেকআপ হয়
মানে নতুন যেটা আমি
মানে যে মেয়ের সঙ্গে তিন মাস সম্পর্ক ছিল। ওকে,
তো ওই মেয়েটা বলতেছে দেখো আমার বাড়ি থেকে মানে ভাইয়া এহারা বকাবাজু করে, তো বাট তোমার সাথে আমার সম্পর্কটা আর থাকতেছে না, ব্রেকআপ। তো আচ্ছা ঠিক আছে, জোরকসর তো আর ভালোবাসা পাওয়া যায় না, তো আমি ফিক্সড করছিলাম যে এই মেয়ে আর নয় যে প্রীতি আমি যাকে বিয়ে করছিলাম দুইটা থেকে একটা বাছাই করবো। তো ওই মেয়ে চলে গেল, তো আছে প্রীতি। তারপর এটার ফাঁকে আমার আরেকটা মেয়ের সাথে প্রেম হয়, পারি ছিল আখৌড়া, ফোনেই। তো মেয়েটা এক সময় দেখা গেছে আপনার 2014 কুরবানির ঈদের আগে ওই মেয়েটা আখৌড়া থেকে চলে আসে পরে।
আচ্ছা,
আসার কারণটা হচ্ছে সে আমাকে ভৈরব আসে ফোন দিছে যে তুমি কোথায়, আমি বলতেছি যে আমি বাড়িতে। তো ওই মেয়ে বলতেছে তুমি বাড়িতে, আমি তো ভৈরব এসে পড়ছি, আমাকে কিসের জন্য, যে আমি বাড়িতে রাগারাগি করে চলে এসে পড়ছি এখন তুমি আমাকে রিসিভ করো।
এটা কে?
এটা আরেকটা
মেয়ের সঙ্গে তিন মাস সম্পর্ক ছিল,
তার বাইরে আরেকটা মেয়ে, সে তো চলেই গেল।
প্রীতিকে আপনি যেহেতু কন্টিনিউসলি দেখা সাক্ষাৎ করতে হয় না, প্রীতির বাইরেও আপনি বেশ কিছু মেয়ের সঙ্গে
দুইটা মেয়ের সাথে সম্পর্ক হয়,
দুইটা মেয়ের সঙ্গে, একটা তো চলেই গেল আরেকটা হচ্ছে এটা।
তখন প্রীতিও আমার
সাথে। মেয়েটার নাম কি ছিল?
ওই মেয়েটার
সেকেন্ড মেয়েটা,
সেকেন্ড মেয়েটার নাম ছিল, একটার নাম ছিল ফার্স্ট যেটা তিন মাস সম্পর্ক ছিল মেয়েটার নাম ছিল লিজা,
আর
সেকেন্ড নাম হচ্ছে সীমা।
সীমা, সীমার কথাই বলছেন আপনি?
জি, এখন সীমার কথা বলছি আমি। তো সীমা ভৈরবাসে ফোন দিল যে আমার মাথা নষ্ট, বাবা এখন আমাকে টাকা দেয় না, আমি তোমাকে কিভাবে রিসিভ করবো, ভৈরবে যাইতে গেলে বা আনতে গেলে অনেক টাকা খরচ হবে, বাট আমি পারবো না। তো চিন্তা করলাম যে একটা মেয়ে আমার জন্য চলে এসে পড়ছে, ফোনে কথা বলছে বাট মেয়েটাকে দেখি না, বাট মেয়েটাকে দেখি আপাতত মেয়েটা কিরকম। তো লাস্টে আমি আমরা তিনজন, তো তিনজন এটাও আমার এক চাস্তো ভাই, চাস্তো ভাইয়ের কাছ থেকে নাম্বারটা নেওয়া, এই নাম্বারটাও সীমার নাম্বারটা চাস্তো ভাইয়ের কাছ থেকে নেওয়া। তো ওই মেয়েটার আগে চাস্তো ভাইটা চিনা, বাট আমি চিনি না, ওর গার্লফ্রেন্ড ছিল। তারপর ওর কাছ থেকে আমি মেয়েটাকে আবার নতুন করে আমার প্রেমে মানে লাভ করি আর কি মেয়েটাকে। তখন আমার জীবনে প্রীতিও চলে ফোনে, মানে সীমাও চলে, তখন দুইজনে দুইটা সিম থেকে চলে, সীমা ছিল রবির নাম্বার থেকে আর প্রীতি ছিল গ্রামীণ নাম্বার থেকে। তো সীমাকে তত বেশি গুরুত্ব দিতাম না, গুরুত্ব দিতাম প্রীতিকে। ওই মেয়ে যখন পরিবেশে, তারপর বললাম যে এক কাজ করো তুমি, দেখো এখন নরসিংদীর কোন ট্রেন আছে। তো সে বলতেছে আমি তো কিছু জানি, আমি তো কোনো একটা পুরুষ লোকের জেগাও যে এখন কোন ট্রেন আছে কিনা।
ওকে,
তারপর সে একটা লোকের দিয়ে ফোন দিল যে ভাইয়া এখন কি কোন নরসিংদীর ট্রেন আছে, ওই লোকটাকে আমি বলতেছি, পুরুষ লোকটা ফোন দিছে আমার।
নরসিংদীতে কেন যাবেন?
নরসিংদীতে বলতে যে মানে মেয়েটাকে যদি রিসিভ করা হয় তাহলে নরসিংদীতে রিসিভ করতে হবে আর কি, আমার বাড়িতে নেওয়া যাবে না, কারণ আমি নিজেই আছি কাকাকোর বাড়িতে। তারপর সীমাকে, তো ওই লোক বলছে যে ভাই এখন তো কোনো লোকাল ট্রেন নাই, তো তো একটা 11 সুন্দর টিন আছে, এটা ডাইরেক্ট মোর্শিদ আমাকে ঠিক আছে এটা তো উঠিয়ে দেন। সীমা আসলো, আসার পর আমার একটা বোনের বাসায় নিলাম। তো আমার দুজন বন্ধু ছিল, একজন নাম আব্দুল্লাহ, একটা বন্ধু ইমরান, তো দুজন ছিল আমার সাথে। তো আব্দুল্লাহ চিনতো, তো আব্দুল্লাহ বলছে যে মেয়েটা, তো মেয়েটাকে নিয়ে তারপর আমার কথা যে মেয়েটাকে দেখছি, বাট মেয়েটাকে আমার ভালো লাগতেছে না, বাট সুন্দর ছিল অনেক। তো আমার মেয়েটাকে আমার ভালো লাগতেছে না, বাট আমার চিন্তাধারা হচ্ছে প্রীতি আর অন্য কিছু না। তো তারপর ওই যখন মেয়েটাকে আমার এক বোনের বাসায় নিয়ে যায়, তখন বলছে যে এটা কে, তখন বলতেছে যে দেখো এটা আমার ঢাকা থাকাকালীন, একটা মিথ্যা কথা বলছি, ঢাকা থাকাকালীন এই মেয়েটা আমার সাথে জব করতো, এখন কি একটা প্রবলেম হয়েছে, বলছে একদিনের জন্য সেভ করার জন্য তাই তোমার বাসায় নিয়ে আসছে। তো সে বলছে যে দেখ এই যদি এই নরসিংদী পোলাবঞ্জে জানে তাহলে হয়তো বা 1,00,000 টাকা চাঁদা চাইবো, আর নয় তোর বিয়ে করতে বলবো। আমি বলছি যে সকালে জেনেটটা আইসে এই জায়গায় সকালে আমি দিয়ে আসবো। তারপর ওকে সকালবেলা আইনা, তারপর কমলপুর থেকে বলতেছে যে ওর খালার আন্টির বাসায় আসবো, কোথায়, টঙ্গী, নিয়ে আসলাম টঙ্গী। তো আমি আন্টির বাসায় যাবো না, কোথায় যাবো, বাড়িতে যাবো, ঠিক আছে বাড়িতে যাবা। আচ্ছা আসলাম কমলপুর, তারপর ডেমোক্রেটিক ট্রেনে ও আমি দুইটা সিট পাই, তো ওই সিট থেকে আমি গিয়ে আমাদের বাড়ির একটা স্টেশন আছে খানাবাড়ি, ওই স্টেশন নামে যাই, তারপর ওকে আমি ছেড়ে দিই। ও আসছে, ওরা রিসিভ করছে, বাট আর অন্য কিছু না। আমি দুইটা মেয়ের সাথে সম্পর্ক করছি, বাট কখনো কোনোদিন বলতে পারো তাদের হাত ধরে যে হাত ধরছি, শুধু ফোনে কথা বলতাম।
ওকে,
তারপর ওই মেয়েটাকে যখন চলে গেছে তখন বলতেছে যে তুমি গিয়ে কিন্তু আমাকে ফোন দেবো, আমি কিন্তু টেনশনে থাকবো। তো আমি চিন্তা করলাম যে যদি মেয়েটা যদি কোনো কিছু হয়ে যায় তাহলে যদি আমি কোনো কিছুতে ফাইসা যাই। তারপর সে মেয়েটা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তো মেয়েটা চলে গেল, দুই দিন হয়ে গেল আমাকে কোনো ফোন দেয় না। তারপর চিন্তা আছে, তো একদিন ফোন দিছে যে আমি তো আসছি, আমি তুমি কোথায় আছো। পর সে বলতেছে যে আমি তো আমার বোনের বাড়িতে ওই দিনকে চলে গিয়েছিলাম, আমাকে তো ফোন দিল না, ওই রকম ব্যবস্থা ছিল না, এখন ফোন দিছে, এখন আমার বোনের বাসায় আছে। আচ্ছা ঠিক আছে থাকো। তো তারপর ওর সাথে আমার যোগাযোগ, মানে আমার ওই রবি সিমটা একদমই ব্লক হয়ে যায়, মানে পাসওয়ার্ড দিতে গিয়া সিম পাসওয়ার্ড ব্লক মাইরে দিয়ে আর কি, আমার নিজের সিম। তো ওই সিমটা আমি আর তুলি নাই, কাগজ করা ছিল না, তো তুলি নাই। তারপর ওর সাথে আমার যোগাযোগ শেষ এখান থেকে। তো এর মধ্যে থেকে ওরা আগে একটা কথা বলছিলাম যে দেখো তুমি আমার জীবনে আইসা, তুমি ওই মেয়েটার সামনে আমি একবার স্মোক করছিলাম এক রিসে বসে। তো সে বলতেছে যে দেখো তুমি যদি স্মোক করো তো আমার বিয়ে আর আগেই করো, বাট পরে কিন্তু করতে হবে, আচ্ছা দেখা যাবে ওইটা। তো মেয়েটাকে বলছিলাম দেখো আমি অনেক নেশা করি, অনেক ধরনের নেশা, যাতে সে আমার জীবন থেকে চলে যায়। তাকে বলতাম যে আমি অনেক ধরনের নেশা করি, তুমি আমার জীবনে আইসা সুখী হবা না, এই সে তুমি আমাকে ছেড়ে দাও। তো সে মেয়ে বলতেছে না আমি তোমাকে কখনো ছাড়বো না। আর মনে রাখবেন একটা কথা, যদি কাউকে যদি কেউ যদি কাঁদা, একটা মন ভাঙা আর একটা মসজিদ ভাঙা এক সমান, সে আমাকে এই কথাটা বলছে। আমি বলছি
যে
সীমা সীমা, তারপর বললাম যে আমি অনেক ধরনের নেশা করি, তারপর আমার জীবন থেকে চলে গেল, মানে পিনটা যখন নাম সিমটা অফ হয়ে যায়,
অভিশাপ দিয়ে চলে গেল।
হ্যাঁ, অভিশাপ দিয়ে চলে গেল। তো ওর সাথে কোনো যোগাযোগ নাই, সীমাও নাই, লিজাও নাই, জাস্ট আসে শুধু প্রীতি। তো তার সাথে যখন দেখা হচ্ছে হচ্ছে, তো চলতেছে প্রতি মাসে দুইবার যাচ্ছি, তিনবারও যাচ্ছি, মানে না দেখলে আমার মাথাও নষ্ট। দেখা যায় আমারও ওর সাথে কথা যে আমি তোমাকে দেখতে চাই, 24 ঘন্টা তোমাকে আমার সামনে দেখতে চাই। আর সবসময় তো কথা বলতামই, আমার সবসময় খেলার নেশা ছিল, বাট ও আমাকে খেলার ওই রকম নেশা, মানে না খেলতে না করছে প্রীতি। কারণ হচ্ছে যে যেহেতু আমার মা নাই, আপন মা নাই, আমাকে কে দেখবে, ফুটবল খেলতে গেলে পা ভেঙে ফেললে কে দেখবে, বা ক্রিকেট খেলতে গেলে যদি কোনো কিছুতে ব্যথা পাই কে দেখবে। তো তার জন্য আমার টোটালি খেলা অফ করে দিয়েছে যে তুমি খেলতে পারবো না, যদি আর যদি খেলো তুমি আমার সাথে কথা বলতে পারবো না। তো আমার কথা হচ্ছে যে আমার জীবনে সব, মানে সবকিছুর বিনিময় হলো আমি তোমাকে চাই, আল্লাহ যত কিছু ছাড়ার হোক আমি ছেড়ে দেবো। তো আমি খেলাধুলা ছেড়ে দিই, আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলে যে কি রে খেলোস না এই সে। তো সবাই আমাকে একটু ক্রিটিসাইজ করতো যে তুই ফোন নিয়ে থাকবি সবসময়, আমাদের কি আর তোর দরকার নাই। আমি সবসময় বলতাম যে ঠিক আছে আমি ফোন নিয়ে থাকতেছি, তাতে তোদের সমস্যা কি, আমি ফোন নিয়ে থাকতে পারবো। তারপর সে আমাকে না বললো। তবে একটা জিনিস ও আমাকে ভালো সাইড দিয়েছে, মানে পাঁচক্ত নামাজ পড়ার কথা সবসময় বলতো
প্রীতি।
জি প্রীতি, সে আমাকে পাঁচক্ত নামাজ পড়ার কথা বলতো, এই কারণে যদি পাঁচক্ত নামাজ পড়ো তো তুমি আমার সাথে কথা বলতে পারবা, আর যদি নামাজ না পড়ো, এক অক্ত যদি নামাজ না পড়ো তুমি আমার সাথে কথা বলতে পারবা না। মানে সবচেয়ে বেশি যদি আমার মা মারা যাওয়ার পর যদি কেউ যদি আমার যদি কোনো কেয়ার করে তাহলে এই মেয়েটা আমাকে কেয়ার করছে। এতদিন হয়তো বা আমি মানে খারাপ কাজে লিপ্ত হতে পারতাম, বাট এই মেয়েটার কারণে আমি কোনো খারাপ কাজে যাইতে পারি নাই। সব আমি মনে করি যে আমার জায়গা থেকে সব অবদান অরি ও আমার লাইফে আসার পরে। আমার যখন ওই সেন্টারে একদিন গেলাম যাওয়ার পরে কাজে, তখন দুইজন আমাকে বলছে যে এত একটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি, তুই জানো স্যার খরচা কত, আমি তা জানার দরকার নাই আমার। আমি কথা বলছি এটাই, পরে বলছে এ মেয়ে তোর সাথে কখনো বিয়া বসবে না বা তোর এ নিয়ে ঘুরতে যাবে না। তখন আমার মনে একটা জিদ হয়ে গেল যে কি তোর এই কথা বললি, আমি তাকে নিয়ে ঘুরতে পারবো না। তারপর এর ফাঁকে আমার বাবা জানে যে আমি একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, বাবা ওরা ওরা শুনে আর কি, মানে মানুষের কাছ থেকে, আমার ডাইরেক্টলি জিজ্ঞেস করে নাই। আমি বাবার কাছে সবসময় টাকা যেতাম যে আমাকে টাকা দো, টাকা দো, টাকা দিয়ে কি করবো, এই তো টাকা লাগবো পকেট খরচের লাগা। তো অনেক সময় বাবা এরপরে দিত বা দিত না এরকম। তারপর আমার নিজের পকেট খরচ নিজে চালাইতাম। তারপর ওকে আমি বললাম যে আমি তোমার সাথে দেখা করবো, কোথায় তোমাকে দেখা করে তোমাকে আমি লং জার্নিতে ঘুরতে নিয়ে যাবো, তুমি কি যাবা? তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক, তুমি আপাতত কিশোরগঞ্জ আসো। তো তাকে আমি তখন আমার 5,000 টাকার মতন আমি নিই ঘুরতে যাওয়ার জন্য, যেহেতু আমাকে বড় ভাই বলতেছে বা আমার ফ্রেন্ড সার্কেল বলতেছে ওকে নিয়ে ঘুরতে যাইতে পারবো না আমি, তো আমি সবাইকে দেখাই দেবো যে আমি পারি। তো ওকে আমি কিশোরগঞ্জ গেলাম, কিশোরগঞ্জ যাওয়ার পরে ও গোসল মাসুল করলো, গোসল মাসুল করে ওর বাসা থেকে বের হলো। আমি ওই কিশোরগঞ্জ গার্ডেল বাস স্ট্যান্ডে বসে আছি, বসে চা খাইতেছি। তো সে আসার পর ওর আমাদের ফার্স্ট আমি আপনার একটা ফটো তুলি দুজনে, তো ছবিটা তুলা তারপর আমরা রওনা দিই। রওনা দেওয়ার পরে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই, ভৈরব আসছি। সে আমাকে বলতেছে দেখো আমাকে কিন্তু সন্ধ্যার ভিতরে নিয়ে যাবা, বাসায় পৌঁছাই দিবা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এ পর্যায়ে আরো একটা বিরতি নেব, 5 মিনিটের বিরতি, ঠিক রাত 12টায় আমি ফিরব। এবং আপনাদের সবার জন্য একটি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন ডরে কিছু চেঞ্জ এসছে, যে অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11টায়, ডরে এখন আমি সরাসরি থাকছি নিজে উপস্থাপনায়, তবে একটু ভিন্নভাবে। বাংলাদেশে প্রথম নতুন কিছু করার চেষ্টা করছি আমরা ডরে, এবং বিশেষ করে ওই সেগমেন্টে, সেটা হচ্ছে রাত 12টা থেকে 1টা পর্যন্ত। আপাতত আমরা আছি, আমার সঙ্গে আরেকজন বন্ধু থাকেন আমার রেজা, এবং এখানে আমরা খুব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ব্যাপারগুলো নিয়ে 1 ঘন্টার একটা সেশন করি। এবং আমার মনে হয় যারা শুনে ফেলেছেন অলরেডি লাস্ট এপিসোডটি তাদের ভালো লাগবে, এবং আমি অ্যাডভান্স সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালকের এপিসোডটি স্পেশালি শোনার জন্য 11টা থেকে 1টা পর্যন্ত নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে যোগ দেবেন। ওকে, আমি 5 মিনিট পর ঠিক রাত 12টায় আবারও ফিরছি।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, কান শুনুন ABC Radio 89.2 FM.
Close up presents Hello 8920 Close up, the closer the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
সময় রাত 12টা, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে জীবনের গল্প এখানে বলছে মামুন ভুইয়া। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চান, তাহলে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন। হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম সেখান থেকে ফিরতে চাই মামুন। তারপর
তো সে আমাকে বলতেছে যে তুমি আমাকে সন্ধ্যার ভিতরে বাসায় পৌঁছে দিবা, কারণ ওর রুমের যারা ছিল তারা বলতেছে যে দেখ ঘুরতে যাইতেছে ভালো কথা, কিন্তু ভাইকে বলবো যাতে তোমাকে যাতে সন্ধ্যার আগে যাতে পৌঁছে দেয়। তারপর ভৈরব পর্যন্ত আসছি, তো আমার কথা হচ্ছে যে ওর সামনে থেকে যদি আমি ওকে কিছু একটা বলি সে অবশ্যই আমার কথা রাখবে, কারণ তখনকার এফোর্ট মনে হতো না যে সে আমাকে করে, তখন মনে হতো যে সেও আমাকে রিয়েল লাভ করে। তো তাকে যখন বলতে যে তোমাকে নিয়ে আমি যাব, তো সে আমার কথায় মানে কিছু দুটো না, যে 50% রাজি আর 50% রাজি না। তো ভৈরব নেমে সেরা বাস থেকে যখন আমি কিছু থেকে ভৈরব আসি, তো নামার পর আমি বলতেছি যে চলো কিছু খেয়ে নি, তো সে আমাকে বলছে না কিছু খাবে না।
আচ্ছা,
তো তারপর আমি যখন সিলেটের বাসে উঠি, তো ওঠার পর আমি বলতেছি যে যেহেতু রং জানিয়ে ওকে নিয়ে আমি যাব, তো আমার লোকাল বাসে যাবো, বাট আমি কোন ডাইরেক্ট বাসে যাবো না, সন্ধ্যা হোক। তো তারপর আমি আপনার একটা মিত্রের একটা বাস আছে ভৈরব থেকে ছাড়েন, তারপর মিতালের বাসে উঠলাম, তখন তাকে বলছে যে ভাইয়া সিট আছে? হ্যাঁ বলছে, হ্যাঁ সিট আছে। তারপর উঠে চাই যে সিট নেই, টিকিট কেটে ফেলছে। তো কন্ট্যাক্টের সাথে আমি একটু রাগারাগি করতেছি, তো সে আমাকে বলতেছে দেখো একটু সামনে গিয়ে বলে সিট খালি হবে, তুমি রাগারাগি করো না। তো আমিও চুপ হয়ে গেলাম। তো তারপর একসাথে বসতে দিয়েছে, তারপর যাচ্ছি, তারপর যাওয়ার পর আপনার সন্ধ্যা হয়ে গেছে। হরজত শাহ আমরার কথা হচ্ছে আপনার হরজত শাহজালাল মাজার, তারপর শাহপুরান এন্ড জাফলং, তিনটা জিনিস ঘুরবো। তাকে নিয়ে যখন আমি শাহজালাল যেতে মাগরিবের আজান পড়ে গেছে, তারপর ওকে নিয়ে যখন শাহজালাল মাজারটা মোমবাতি ধরাই, ধরানোর পরে ঘোরাফেরা করার পরে ওকে আমি বলেছি এখন চলো কিছু খাই। রেস্টুরেন্টে গেলাম, যাওয়ার পরে দুজন মিলে খেলাম, খেয়ে তারপর একটু বাইরে আসলাম, সে নাকি তসবি কিনবে তার মার জন্য। তো তবজি কেনার জন্য সে আমাকে বলছে আসো একটা তবজি কিনবো। তো বলতেছি যে আচ্ছা ঠিক আছে, কেন চয়েস করো? তো সে চয়েস করলো একটা, তো বলতেছে যে ঠিক আছে তোমার আমার জন্য একটা নাও আর আমার আমার জন্য একটা নেই। তো দুজনে দুইটা, তো টাকা বলতেছে টাকাটা আমি দিই। পর আমি বললাম না আমি থাকতে তুমি কেন টাকা দিবো, বাট টাকাটা আমি দিবো। তো টাকা আমি দিছি, তারপর বাবা ফোন দিস, ফোন দেওয়ার পর বলতেছে প্রীতি তুমি কোথায়? সে বলতেছে বাবা আমি তো কিশোরগঞ্জ। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক, ওর বাবার যেরকম ভাবে ম্যানেজ করছে। তারপর ওকে নিয়ে যাচ্ছি যে আমি শাহপুরান মাজারে যাবো, তো রিক্সা ঠিক করলাম, তো রিক্সা ঠিক করার পরে সাপরণ যাওয়ার মধ্যে থেকে সাপরণ আপনি গিয়ে নামবো, নামার মধ্যে তখনকার যাওয়ার সময় ওকে বলতেছে যে দেখো সামনে যদি পুলিশ দেখি তখন আমরা কি বলবো। তো সে বলতেছে তুমি বলে দাও কি বলবো। তখনকার ওইটা আর আমার মাথায় ছিল না। তখনকার যখন সাপরণ গিয়ে যখন দেখি পুলিশ আছে রাতের দশটা প্রায় বেজে যেতেছে, তারপর আমি আর রিক্সা বলতেছি যে মামা তুমি এই জায়গায় ব্রেক করো না, তুমি ডাইরেক্ট আবার শাহজালালের দিকে যাও। তো আসার পথে সে আমাকে বলতেছে যে দেখো ফার্স্ট ওর হাতে বা মানে ফার্স্টে ওই দিনকে আমি ওকে টাচ করি যেদিন আমরা সিলেট যাই। তো সে বলতেছে দেখো আমার তো সামনে পরীক্ষা আর আমার ফ্রেন্ড একটা ফোন দিছে কালকে নাকি ইম্পর্টেন্ট ক্লাস আছে, তো আমার ওই মানে বাসায় যাইতে হইব। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার জন্য তোমার লেখাপড়া নষ্ট হইব, আমি এটা কখনো চাই না, আমি যেহেতু করতে পারি না বাট আমি তোমাকে যে কোনো পর্যায়ে হোক আমি করার চেষ্টা করব। তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে চলো চলে যাই। তো শাহজালাল না যে বললাম যে মামা তুমি বাস স্ট্যান্ড যাও। তো বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম, আসার পরে বাসে উঠলাম, বাসে উঠার পরে রাত্রে আস্তে আস্তে ভ্রমণ করার পরে আপনার একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গায় বাসটা থামাইছে, থামানোর পরে ওর জন্য কিছু কিনা, তারপর আবার যখন বাস আবার যখন স্টার্ট করে তখন বৈরব চৌরাস্তা এসে নামি। তখনকার বাজে রাত্রের আড়াইটা। তো আমার চিন্তা ছিল কি যে আমি কখনো হোটেলে উঠবো না, যদি হোটেলে উঠি তাহলে যদি কোনো ঝামেলা হয় জাস্ট যে কোনো পর্যায়ে হোক ও কিনে মানে রাত্রটা যাতে পার করতে পারি মাজার যে কোনো মাজারে হোক, কারণ ওই জায়গায় সেফ থাকবে। তো
এটা কি ওকে তো বললো যে সন্ধ্যার মধ্যে পৌঁছাতে,
কারণ ওকে যেহেতু বলছে আর ওরও ইচ্ছা ছিল ওর লাইফে এরকম মানে ওর বয়ফ্রেন্ডের সাথে বা ওর কোন ফ্রেন্ড সার্কেল সাথে এত লং জার্নি করে নাই, যেহেতু ওকে আমি নিয়ে আসছি বাট ওর ভালোই লাগতেছে, তারপর সে আর যাওয়ার কথা বলে না,
যাওয়ার কথা বলেনি। আচ্ছা
তো তাকে আমি জোরপূর্বক কিছু বলি নাই বাট মানে যে বলছে যে দেখো যাইতেছি তোমাকে নিয়ে ফার্স্টে ঘুরবো একটু লং জার্নি হলে অসুবিধা কেউ তো জানবে না বাট তুমি আর আমি, তো এরকম ভাবে ওকে বলে নিয়ে গেছিলাম। ও রাজি হয়েছে আমি নিয়ে গেছি দুজনেই একমত। তো যখন ভৈরব আসে নামি তখন রাত্র আড়াইটা বাজে। তো আমার কাছে যে হোটেলে উঠতে গেলে যদি ঝামেলা হয় তো লাইফ টু শেষ, আমার লাইফ টু শেষ। তো এক কাজ করি যেহেতু ভৈরব রেল স্টেশন আছে ওই জায়গায় তো মানুষ থাকবেই, তো রেল স্টেশন চলে যাই। তো অন থেকে আমি রিক্সা নিয়ে মামার রেল স্টেশন যাবো, বলছে হ্যাঁ যাবো। তো রেল স্টেশন যাওয়ার জন্য আমি রিক্সাতে উঠি, অর্ধেক রাস্তা যাওয়ার পরে পুলিশের সিগন্যাল দেয় আমার মানে রিক্সাওয়ালাকে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে ও ওইদিকে যাইতেছে, ওই পুলিশের কাছে গেছে। তো আমি কখনো মিথ্যা কথা বলতাম না আর এখনো আশা করি মিথ্যা কথা বলি না,
মানে পুলিশ সিগন্যালের কাছে
সিগন্যালে দিছে। তো রিক্সাওয়ালা এই পুলিশের কাছে গেছে, তো আমাকে জিজ্ঞেস করতেছে এত রাত্রে কোথায় থেকে আসছো, এত রাতে আমরা সিলেট ঘুরতে গিয়েছিলাম সিলেট থেকে আসছি, আমাকে কথাটা জিজ্ঞেস করছে। পরে বলতেছে যে এ তোমার কি হয়, আমি অন্য কিছু না বলে ডাইরেক্ট বলে দিছি যে আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড বলে দেওয়ার পরে যে পরে আমাদের রিক্সার থেকে নামাইছে, নামানোর পরে বলতেছে রিক্সার ভাড়া দি, তারপর আমি রিক্সার ভাড়া দিলাম। তারপর বলতেছে আমার জিজ্ঞেস করতে তোর বাড়ি কোথায়, আমি বললাম যে আমার বাড়ি রায়পুরা থানা
জিজ্ঞেস।
আমাকে বলছে তুই টাকা দিয়ে, তো আমি টাকা দিয়ে রিক্সা চলে গেছে, আমাদের দুজনকে দাঁড় করাইছে। এটা হচ্ছে আপনার বৈরব চৌরাস্তা আর স্টেশন মাঝামাঝি, আমাদেরকে ধরছিল। আমাকে জিজ্ঞেস করছে তোর নাম কি, আমার নাম মোহাম্মদ মামুন ভুইয়া, বাড়ি কোথায়, রায়পুরা জেলা কি নরসিং। তো বলতেছে একটা মেয়েকে নিয়ে এত রাত্রে ঘুরতে গেছ, এই সেই অনেক কিছু জিজ্ঞেস করতে, বলতেছে তোর বাড়ির নাম্বার দে, মানে মানে আমার বাড়ি মানে বলতেছে যে তোর যেহেতু আদেওয়াদ বাড়ি বলছিলাম তোর মন্ত্রীর নাম্বার দে। আমি তো ভাইয়া স্যার আমি তো রাজনীতি করি না, একটা মন্ত্রী বা এমপির নাম্বার কিভাবে আমার কাছে থাকবে। এতটুক বলে সে আমার ফোনটা নিয়ে গেছে আর ওকে জিজ্ঞেস করতেছে তোমার বাড়ি কোথায়, সে বলতেছে আমার বাড়ি নেত্রকোনা, তার বাড়ি যে কেন্দ্র থানা পড়ছে সে কখনোই বলতো না। সে বলতেছে আমার বাড়ি নেত্রকোনা, কোথায় গিয়েছিলাম, সিলেট গিয়েছিলাম। তো বলতেছে তোমার মোবাইলটা, ওর মোবাইলটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তোর বাবার নাম্বার দে, মানে ওরে বলতেছে। তো এই জায়গার মধ্যে জিজ্ঞেস করছি কি করো, সে বলতেছে আমি লেখাপড়া করি কোথায়, ইশাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আর আমাকে তোমার আমাকে বলছে যে তুমি কি করো, আমি বলছে যে আমি এখন আপাতত বেকার, যেহেতু লেখাপড়া করে আমি বেকার। তারপর বলছে তোমার বাবা কি করে, হে বলছে আমার বাবা হাই স্কুল হেডমাস্টার। আমার জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, আমার বাবা প্রবাসী। এটা বলার পরে যেহেতু হেডমাস্টার একটু মানে সাপোর্ট দিছে কিরকম, স্যারের মেয়ে তো সবাই একটু সম্মান দিয়ে মানে হেরে একটু স্যাক্রিফাইস করছে বাট আমার সবসময় মানে চাপাইছে বেশি। তারপর ওকে ওর বাবার ফোনে ফোন দিল যে হ্যালো, যে আমি আপনার বৈরব থানা থেকে এম ওসি বলতেছি, আপনার মেয়ে কোথায়। সে বলতেছে যে আমার মেয়ে তো হোস্টেলে আছে। সে বলতেছে না আপনার মেয়ে তো হোস্টেলে নাই, আপনি বৈরব একটা ছেলের সাথে নিয়ে আমরা তাদেরকে দর্শি আর কি। তো তারপরে রাত্রে তিনটা বাজে ওই জায়গার মধ্যে আমার দুইটা থাপ্পড়
দেয়। তিনটার সময় কি আপনারা কি ওয়েট করতে করতে তিনটা বেজেছে নাকি
আড়াইটা বাজে ধরছে আর আধা ঘন্টা এই জায়গায় শুধু আমাদেরকে পেঁচাইতেছে।
ওকে মানে আড়াইটা পর্যন্ত আপনারা ঘুরতেছিলেন রাস্তা দিয়ে?
না মানে আপনার বাস থেকে নামি ডাইরেক্ট আপনার রিক্সা নিয়েছি, রিক্সা নেওয়ার মধ্যে পুলিশে ধরছে আর কি।
বুঝতে পেরেছি। তারপরে
তারপর আমাকে মানে ওকে বলতেছে যে তোমার বাবার যখন একটা কথা ওকে আমি বলছিলাম যে স্যার আমার যাই করুন না কেন বাট ওর
বাবাকে ফোন দিন
ওর বাবাকে ফোন দেন ওর বাবাকে ফোন দিলে হয়তো ওর লাইফটা নষ্ট হয়ে যাবে বা ওর লেখাপড়াটা বন্ধ করে দেবে আমি চাই না যে আমার জন্য ওর লেখাপড়াটা বন্ধ হোক তো এই কথা বলার পরে সে আমাকে বলতেছে যে এটাও কিছু ভাবতেছ আগে ভাবলি না আমাকে দুইটা থাপ্পড় দেয়
এর মাঝখানে কি কোন প্রকার টাকা পয়সা চাওয়া
না এরকম কোন কিছু
চাওয়া
ইঙ্গিত দেওয়া হয় নাই পরে লাস্টে চিন্তি ফোন দিল ফোন দেওয়ার পরে আমার হাতে মানে হ্যান্ডকাপ লাগাইছে লাগাই তারপর আমি পাশ মাঝে পুলিশ সামনে দুইজন পুলিশ মাঝে একজন পুলিশ আর দুই সাইডে আমরা দুজন তারপর থানাতে নিয়ে গেল বৈরব বাজার থানায় নিয়ে গেল নেওয়ার পরে আমার কোমর থেকে বেল ব্যাগ যা কিছু ছিল সব রেখে আমার হাজতে দিয়ে দিল লাস্ট ওরে আমি শুনছি পরে একটা মহিলা পুলিশের কাছ থেকে যে ওর পাঁচ মিনিট রাখার পরে ওরও বসে কারণ ছেলে মেয়ে তো একসাথে না আমি ওই পাশ এই পাশ
মানে ওরেও পুলিশ ওরেও
ওর ওনার রেখে ওরে ইয়ার ভিতর পড়ছে হাজতে পড়ছে তো পরে আমি যেটা শুনতে পেলাম যে ওরে নাকি বেশিক্ষণ রাখে নাই বাট ওরে দু তিন ঘন্টা রাখা হয়েছিল জি যে স্যারের মেয়ে তো তার জন্য বেশিক্ষণ রাখে নাই তো তার জন্য ওরে বাহির করে দিচ্ছে
যেহেতু বাবা শিক্ষক
জি জি এই কারণে ওর বিশেষ একটা চাপ দেয় নাই তো এর মধ্যে থেকে অনেক পুলিশ অনেক বাজে কথা বলতেছে আমারে বা ওরে অনেক রকম মানে যত বাজে কথা আছে ওই রকম ভাবে বলতেছে ধরো ফিজিক্যালি সেই সে হাত কতবার গেছে অনেক কিছু যা তা মুখ দিয়ে আসছে তাই বলতেছে আমি কারো হেল্প পাইতেছি না আমার ফোনটা ওরা নিয়ে গেছে আমি যে বাড়িতে কাউকে জানাবো ওই রকম নাই তো ওর বাবাকে তো ওই সঙ্গে জানিয়ে দিচ্ছে ওর বাবা বুড়ে সকালবেলা এই পড়ছে ওর একটা কাকা আর ওর বাবা দুজন আয় পড়ছে আমার বাড়িতে এখনো জানানো হয়নি তারপর আমার একজন পুলিশ গিয়ে বলতেছে আমি রায়পুর আরই বলতেছে তোমাকে বাড়িতে জানাইছো আমি স্যার আমি কিভাবে জানাবো আমার ফোনই তো আরে নিয়ে গেছে পরে বলতেছে আচ্ছা তোমার বাড়ির নাম্বার দাও কারোর নাম্বার আমার মুখস্থ ছিল
কে বলছে এটা
এটা একজন পুলিশ বলছিল আমাকে
আচ্ছা
ভোরে ফোন দিছে প্রায় ধরার পরে প্রায় চারটার দিকে বা পাঁচটার দিকে ফোন দিয়ে সকালে তো ফোন তুলবে না বা ঘুমাইছে খোঁজ নাই তারপর বলছে কি রে ফোন তো তুলে না স্যার আমার তো আরেকটা নাম্বার মুখস্থ আপনি নাম্বারটা ট্রাই করুন অবশ্যই ধরবো এটা দিয়েছিলাম আমার বড় ভাবির নাম্বার স্বাস্থ্য বড় ভাবির নাম্বার দিয়েছিলাম তো ভাবি যখন জানতে পারলো যে ভাবি কি ভাবি ভালো হয়েছে আমি বৈরব থানা থেকে পুলিশ বলতেছি মামুন আপনার কি হয় তো বলতেছে আমার দেব কয়ে তো বৈরব জেলে আছে এতটুকু বলছে ভাবি আস্তে আস্তে কাকাকে জানালো কাকা তারপর আম্মাকে জানালো মানে এরকম পরে মানে সবাই জেনে গেছে এলাকার সবাই জানা যাওয়ার পরে তো পরে সকালবেলা নিয়ে আমাকে ফোনটা দেওয়া হয়েছে ফোনটা ওপেন করতে বাবা ফোন কোথায় তুমি বৈরব বৈরব কি করো আব্বা আমি তো জেলে জেলো কেন তুমি মানে জেলে কেন এটা আমার আমার আর মামার পাঠান আমি কিসের জন্য জেলে তারা এসে পরে জানতে পারবো এত কথা বলতে পারবো আমরা আগে আব্বা আমারে আর মামারে পাঠান তো পরে আব্বাই ফোন কেটে দিল এর পরে আমারে দেখতে যায় আমার মামা
তারপর সকাল দশটা
বেজে গেছে তারপর আম্মা মামা আর আমার দুইটা চাচাতো ভাই আমার বাড়ি থেকে বড় দুইটা দুই চাচাতো ভাই গেছে আর কি তো আম্মা গিয়ে জিজ্ঞেস করছে কেমতে হয়েছে তো আমি আমাকে বলতেছি এত কিছু বলতে পারবো না আপনি যদি মনে করেন যে আমাকে জেল থেকে বের করবেন তো বের করেন যদি না পারেন তো সারা জীবনের জন্য আমি যদি জেলেই থাকি আমাকে আর বের করতে হবে না তো আমার চিন্তা করলো যে একটা এখন যদি ওরা যদি আমি যদি বের না করি তো মানুষ বলবে যে সৎমা দেখে ওকে বের করা হয় নাই তো আমার এই জিনিসটা আমাকে কি করলো মানে মামা আর আম্মা দৌড়াদৌড়ি করতেছে আমাকে বের করানোর জন্য এই জায়গার মধ্যে ওর বাবা নাকি আপনার মামা আমাকে বলছিল আমার নামে মামলা করা হবে একটা হচ্ছে শিশু অপহরণ আর একটা নারী নির্যাতন দুইটা মামলা নাকি আমার নামে দেওয়া হবে পরে মামা বলতেছে যে কেন অপহরণ সে তো আর শিশু না মামা ওই পুলিশের সাথে বা ওর বাবার সাথে বলতেছে ঝগড়া লাগতেছে মামা তারপর আমাকে জিজ্ঞেসে বলতে এগুলা বলছে যে সে যদি মানে খুব ছোট থাকতো তো একটা কথা সে একটা ইউনিভার্সিটিতে পড়া মেয়ে তাকে কিভাবে সে ব্ল্যাকমেল করে বা জোর করে কিভাবে নিয়ে আসবে সে তো তার মানে তারা দুইজনে মিলেই আসছে ছেলেটা তো একা দোষ না না তারা কিছুদিন না আমার নামে মামলা দিব
মামলা দিবে মানে পুলিশ দিবে নাকি
প্রীতির বাবা দিবে
প্রীতির বাবা দিবে
জি প্রীতির বাবা আমার নামে দিবে তো তারপর বলতেছে যে এখন যদি মামলা থেকে যদি আমাকে যদি চালান করে দিব এরম সময় যদি আমার যদি বার করতে তো এক লক্ষ টাকা লাগবে আমার এক লক্ষ টাকা দিয়ে আমাকে বের করতে হবে
ওকে
তারপর আমার মামা বলতেছে যে এক লক্ষ টাকা তো মামা যেমন হোক 21,000 টাকার মধ্যে আনছে তো আমার 21,000 টাকা লাগছে লাগার
পরে বের হতে
জি আমার লাগছে 21,000 আর ওর লাগছে পিতির লাগছে 30,000 জি মানে
এগুলো কি ঘুষ দিচ্ছেন আপনারা
জি মানে আমাদের কারো মামলা হয় নাই কোনো কিছু হয় না জাস্ট শুধু পুলিশরা টাকা খায়া শুধু আমাদেরকে বের করে
দিয়েছে কাছ থেকে মোটামুটি 50,000 টাকা ঘুষ খেয়ে তারা আপনাদেরকে ছাড়লো চিন্তা করুন কতটা অসহায় আমরা আমাদের এই প্রশাসনের কাছে। বলুন, তারপর?
তারপর ওর সাথে যখন আমার দুই মিনিট আগে বাইর হয়েছে, ওর ফেসটা আমি যে দূর থেকে শুধু একটা নজর দিচ্ছি, বাট ওর সাথে লাস্ট কথাটুকু আমি বলতে পারি নাই। তো যখন আমাকে বের করা হয়েছে, আমাকে অনেক কিছু বলা হইতেছে, তারপর আমি রাগে, আমার যেহেতু আমাকে মামলাটা দিবে, তোর মেয়ের মত অবশ্যই থাকবে, আর ওই মেয়ে যেহেতু আমাকে এত লাভ করে, সে মেয়ে যদি সম্মতি দিত আমি ফাইসা দিতাম। তার কারণে আমার সিম ভাইঙ্গা মোবাইলটা জুড়ে ফেলে দিছি। তো আমার বলছে যে মোবাইলের কি দোষ, সিম ভাঙছো ভাঙছো, তো ফোনটা নিয়ে আসো। তারপর ফোনটা বড় ভাই আনছিল, আনার পরে বাড়িতে চলে আসি, ওখান থেকে ডাইরেক্টলি নানু বাড়িতে চলে যাই আমি জেল থেকে। তো আমি রাস্তায় আসি, আর আমার দুই চাস্তো ভাই রাস্তায়, তারা ওই সময় ঢুকে নাই, যাতে যাতে লেট হয়েছে। তো রাস্তায় দুই চাস্তো ভাইকে দেখছি, তো ওদের সবাই মিলে আমি গেছিলাম নানু বাড়ি, নানু বাড়িতে খাওয়া দাওয়া করবো, কি খাইতে পারি নাই। তারপর বলতেছে বাড়ির চলে যায়, ওরা গোসল করাই তুইব। তারপর বাড়িতে চলে আসলাম আমি, আমার দুই চাস্তো ভাই, আর আম্মা তো ওই নানু বাড়িতে থাকতো। তারপর বাড়িতে আসি, আসার পরে অনেক ভয় পাইতেছে, যে বাপের থেকেও বেশি ভয় পাই আমার কাকার, কাকা যদি কিছু বলে। তো বড় ভাই ডাকতেছে যে মামন বাড়িতে আই, খাওয়া দাওয়া কর, গোসল। তো আমি বলতেছি যে না আমি খাবো না। পরে তো অনেকে পুরো এলাকার লুট, মামুনে জেলে গেছে, জেল খাটছে, অনেক কিছু। তো যাই হোক, বাড়িতে গেলাম, যাওয়ার পর গোসল করলাম, গোসল করার পর অল্প করে খাইলাম। খাওয়ার পর ওর সাথে আমার চার দিন যোগাযোগ নেই।
আচ্ছা,
ওর সাথে প্রীতির সাথে চার দিন যোগাযোগ নাই। তখনকার আমি বৃহস্পতিবার 12 আগস্ট আমি মনে করেন যে ঘুরতে যাই, 13 আগস্ট পড়ছে, তো 12টার পরে 13 আগস্ট পরে গেছে। তো দুই দিন আমাদের জার্নিটা হয়, তো এর মধ্যে ওর সাথে আমার যোগাযোগ নাই চার দিন। তখন আমি বৃহস্পতিবার শুক্রবার সকালে আমি ঢাকা চলে আসি কাজে। তো যেহেতু ওর সাথে যোগাযোগ নাই, ওই কাজে গেলে আপাতত মনটা হয়তো বা ভালো থাকতে পারে। তো আমি ঢাকা যখন সেন্টারে চলে আসি, তারপর চার দিনের মাথায় আমি ঢাকাই থাকি। তো চার দিনের মাথায় আমার ভাগিনা, ওই যে ফার্স্ট বৈরব থেকে যে ভাগিনাকে নিয়ে যাই, তো ওর নাম্বারটা মুখস্থ ছিল প্রীতির কাছে। তো ওর সাথে ফোন দিছে যে সজীব মামুন কোথায় আছে। তো সজীব বলতেছে যে আমি তো জানি না হ্যাঁ কোথায় আছে। তো বলতেছে তুমি খবর নাও ও কোথায় আছে। দিল ঢাকার বাগিনারে ফোন, ভাই তুমি তোমার মামা কোথায়, মুক্তার মামা কোথায়। বলতেছে তো সেন্টার কো, মুক্তার মামার নাম্বারটা দাও। সে আমার সাথে, সজীব আমার সাথে কথা বলে মুক্তার ভাইয়ের, আমার দাদা ভাইয়ের নাম্বারটা ওর কাছে পাঠাই দিছে SMS। তো বলতেছে যে আমার সাথে নাকি কে নাকি কথা বলবে, সজীব আমাকে ডাইরেক্টলি ভাইঙ্গে বলে নাই। তো সে আমাকে ফোন দিল ওই নাম্বারে। তো দাদা বলতেছে তোর ফোন আইছে। তো যখন আমি ফোনে কথা বললাম, তো সে বলতেছে চিৎকার পারতেছে। পরে ওই বুঝতে পারলাম যে প্রীতি ফোন দিছে। তো ভাবলাম যে কাদোকে যা হবার তো হয়েই গেছে, আর শেষ তোমার সাথে কথা বলতে পারলাম না, এখন তো কথা বলতে পারতেছি, যে আবার তো নতুন করে শুরু করা যাবে। প্রীতির কাছ থেকে ফোনটা নিয়ে গেছে, বাট বলা হয়েছে যে আরেকবার যদি এরকম করো তো তোমার লেখাপড় টোটালি অফ। তো সিম নিয়ে গেছে, বাট সে আরেকটা সিম ওপেন করছে
করে আপনাকে দিয়ে কথা বলেছে।
জি, কথা বলছি। তো তারপর ওর সাথে আবার এরকম চলতেছে চলতেছে। তারপর সে, তার সাথে আমি বলতেছি যে দেখো তোমার সাথে একবার পুলিশের সাথে ধরা খেলাম, বাট এখন আরেকবার তোমাকে আমি আমরার এদিকে নরসিংদী নিয়ে আসবো। সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখা যাবে। ও আরেকদিন ফোন দিয়ে আমাকে বললো যে দেখো আমি যদি তোমাকে কখনো ফোন দিই তুমি কি আসতে পারবা, যে কোনো দিন ফোন দিবা আমি তোমার কাছে চলে যাব। তো ওর সাথে আমার 12 আগস্ট আমি তো জেল খাটি, ওর সাথে দেখা হয় আমার 10 সেপ্টেম্বর।
2 সেপ্টেম্বর
আমার এক বছর পুরো হয়, 10 সেপ্টেম্বর ওর সাথে আমি কিশোরগঞ্জ যাই। যে বলতেছে যে আপনার ওর 3 দিন বন্ধ দিচ্ছে ইউনিভার্সিটি, তো বাসার সবাই বাড়িতে চলে গেছে, তো বাসা তো পুরোটাই ফাঁকা। সে আমাকে বলল যে এটা বলে না যে আমি ফোন দিলে তুমি আসতে পারবো নাকি। হ্যাঁ আসতে পারবো। তো সে আমাকে ফোন দিল 9 সেপ্টেম্বর সে বাড়িতে গেছে, 10 সেপ্টেম্বর সে মানে কলেজে মানে কিশোরগঞ্জ এসে পড়ছে, বাড়িতে বলছে যে ওর ইউনিভার্সিটি খোলা। তারপর সে আমাকে ফোন দিল কোথায় তুমি, আমি বলতেছি যে আমি তো রওনা দিব। তো বলছে বেশি সকালে রওনা দিও না, তুমি 10 সেপ্টেম্বর যেদিনকা তুমি শনিবার ছিল যে তুমি শনিবার বিকেলের দিকে তুমি রওনা দিবা। ওকে ঠিক আছে, আমার কাছে টাকা ছিল না। তো আমি বলতেছি যে আমার কাছে টাকা নাই, তুমি কোথাও থেকে শুধু আসার টাকাটা নিয়ে আসো, আমি তোমাকে পরে যাবার টাকাটা দিয়ে দিব। পরে আমি গেলাম, যাওয়ার পরে টোটালি ওর সাথে আমার কাছারি বাজার ও আমাকে রিসিভ করে, রিসিভ করার পরে চারতলা ছিল ওর বাসাটা, চারতলা বাসা ছিল। তো ও আমাকে চারতলা বলতেছে তুমি শুধু আমার পিছু পিছু উঠবা, কোথায় কোনো কেউ ডাকলে তুমি শুনবা না, বাট আমি যেদিকে যাবো তুমি ওদিকে যাবা। তো ডাইরেক্ট ফ্ল্যাট বাসার সবার দরজা নক করা ছিল, তো ডাইরেক্ট চারতলা যাই, চারতলা গিয়ে আপনার দরজা বন্ধ করে দেয়। তো চারতলায় মেয়ে মানুষ থাকে, দেখে কেউ যায় না, স্টুডেন্ট থাকে বিদায় কেউ উঠে না সাথে।
মানে ও আপনাকে নিয়ে দরজা বন্ধ করে দিল।
জি,
ছাদে,
ছাদে বলতে গেলে যে ছাদে এদের বাসাটা ছিল,
ছাদের মধ্যে
অর্ধেক অর্ধেক ছাদ বাসা ছিল আর অর্ধেক ছাদ খোলা ছিল। তো ওই জায়গায় যাওয়ার পরে বাসায় কেউ নাই। গেলাম, যাওয়ার পরে আমার জন্য মুরগি রান্না করছে বাড়ি থেকে, যে টাকা আনছে টাকা দিয়ে মুরগি কিনছে। আর কি কি আপনার আলুবাজি করতে চাইছিল, বুঝে না হাত কেটে ফেলবো আমার সামনে, তুমি হাত কাটবে আর আমি এটা দেখবো, আলুবাজির দরকার নাই, যেটা সেটাই। তারপর আপনার খাওয়া দাওয়া করলাম আপনার 12টার দিকে, 12টার দিকে খাওয়া দাওয়া করো। অথফার্স্ট ওর সাথে আমার ওই দিনই ফিজিক্যালি হয় আর কি,
মানে বিয়ের আগে আপনাদের মধ্যে ধরনের সম্পর্ক হয়ে গেল
ফিজিক্যালি। হয় তো আমি সকালবেলা চলে আসবো। সে আমাকে বলতে তুমি সকালবেলা চলে যাবা, এখন তো মানে কান্না করতেছ অনেক। তো আমিও কান্না করতেছি ওর কান্না দেখিয়া, কারণ ওর কান্না আমি কখনো সহ্য করতে পারতাম না। তো সে কান্না করতেছে, বলতে যে দেখো সকালবেলা জুনাকি চলে আসবে, বেবি চলে আসবে তখন। তো সে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আর কি। ওই সকাল বলছে যে খাওয়া দাওয়া, আমাকে না আগে তোমার সেফটা আগে দেখতে হইব। তারপর সে আমাকে বলতেছে আচ্ছা আগে আমি গিয়া দেখি যে গেট মেলা কিনা বা গেট খুলছে কিনা। তো সে ওপর থেকে নিচে আসলো যে আমি না নক করা কিন্তু তুমি দরজা খুলবা না।
ওকে,
তো সে আমাকে বললো নিচে গিয়ে ফোন দিল যে তুমি আসো। তো আমি ডাইরেক্টলি নামলাম, নামার সময় শুধু একটা মহিলা দেখছে, এত কেয়ার করি না আমি, ডাইরেক্ট নেমে আই পড়ছি। তো সে আবার ছাদের উপরে গেল, আমি মেন রাস্তায় দাঁড়ায় ওর সিঙ্গেল দিয়ে যে চলে যাই, ফোনে কথা বলতেছে, তারপর কান্না করতেছে। কান্না করলে কিছু করে না, আমি তো আসতেই। তারপর আমি বাড়িতে চলে আসলাম, আসার পরে আমার বাবা একবারই জেনে গেছে যে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। তারপর আমার বাবা বলতেছে যে দেখো মানে আমার একটা চাচা আছে, তো চাচাকে বললো যে দেখ নাম ছিল মাহফুজ, ঠিক আছে, যে মাহফুজ তুই মামুনকে জিগা এরা কি মানে যদি ছেলে দুটাকে জিগা যে এরা কি বিয়া করতে চায় না তারা জীবনটা এরকমই প্রেম করে যাইব, আমি যাতে বাড়িতে এসে যাতে শুনি যে মামুন যাতে ফোনে কথা না বলে।
ওকে,
তারপর মাহফুজ কাকার সাথে আমার সাথে কথা বলছে যে দেখ এই ব্যাপার। তো আমি ওরে জিজ্ঞেস করলাম যে আমার তো এখন বিয়া করতে হইব, তোমারও কি বিয়াতে রাজি কিনা? বাবা তো বলতেছে যে বাড়িতে এসে যাতে আমার ফোনে যাতে কথা বলা যাতে না দেখে।
ওকে,
মাহফুজ কাকার সাথে ওরে কথা বলাইলাম, তো মাহফুজ কাকার সাথে বলতেছে তুমি কি রাজি? তো সে অনেকক্ষণ পরে চিন্তাধারা করে রাস্তায় রাজি হয়েছে অনেকক্ষণ কথার পরে। তো আব্বার কাছে ওই কাকা ফোন দিল যে হ্যাঁ মেয়ে তো রাজি।
এ পর্যায়ে আমাকে আরো একটি বিরতি নিতে হবে, আমরা চার মিনিট পর আবারও ফিরে আসব। আর যারা আমার সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে চান বা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ABC Radio 89.2 FM
ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, চার মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। মামুন ভুঁইয়ার জীবনের গল্প আজকে এখানে প্রচারিত হচ্ছে। আমরা কথা না বাড়িয়ে আবারও মামুন ভুঁইয়ার কাছে ফিরছি। মামুন বলুন।
তারপর আব্বাকে বলছে কাকা যে হ্যাঁ মেয়ে রাজি। তারপর আব্বা বলছে যে মেয়ের নাম্বার দিয়ে আমি ওর মেয়ের সাথে কথা বলবো। তো মাহফুজ কাকা আমার নাম্বারটা দিলাম। তারপর ওর সাথে বলছে যে আব্বা তোমার সাথে কথা বলবে যেকোনো সময়। তো মাহফুজ কাকা দিলাম, মাহফুজ কাকা আব্বার কাছে নাম্বারটা দিল মুদিয়া। দেওয়ার পরে আব্বা ফোন দিল একদিন। তো ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে দেখো মা তুমি যদি মনে করো, বলতেছে সালাম দিছে, তো বলতেছে দেখো মা তুমি যদি মনে করো যে আমার ছেলের সাথে সংসার করবা তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার কোনো কষ্ট হবে না। আর যদি মনে করো যে না আমার ছেলের সাথে তুমি সংসার করবো না তো আল্লাহর রাস্তায় তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলের ভবিষ্যৎ তুমি নষ্ট করো না। তো সে কখনো এই কথা মানে আমার ভবিষ্যৎ নষ্ট করে সে আমাকে ছাড়া বাঁচবই না। তো বলতেছে যে না আব্বা, মানে আব্বাকে ডাইরেক্টলি আব্বা ডাকছে তখন যে আব্বা ঠিক আছে আমি তার সাথে সংসার করব। তো আব্বা একদিন কথা বলে ছেড়ে দিল। তো আরেকদিন ওর নিজে ইচ্ছাকৃত ভাবে আব্বাকে আবার ফোন দিল, আব্বার নাম্বারটা ওকে দিয়েছিলাম।
কিন্তু তার আগে আপনার বাবার কি উচিত ছিল না ওর বাবা মায়ের সঙ্গে কথা বলা?
না, ওর বাবা মায়ের সাথে কথা বলে নাই আমার বাবা।
কেন বলেনি?
পরীক্ষার জন্য পরীক্ষা দিতে যাব প্রাইমারি স্কুলের, তো আপনি আমার জন্য দোয়া করবেন। তো আব্বা বলছে আচ্ছা মা তোমার জন্য তো দোয়া করি। তো সে বলতেছে না আব্বা যদি আগে যেরকম দোয়া করতেন এখন এর থেকে বেশি দোয়া করবেন। তো আব্বা বলছে যে আচ্ছা ঠিক আছে মা তোমার দোয়া করবো। তো তারপর আব্বা দেশে আসে 2015 সালের 27 অক্টোবর, 26 অক্টোবর আসার কথা, ফ্লাইট ক্যান্সেল, 27 অক্টোবর আসে। তো আসার পর আব্বা উঠে নানু বাড়িতে, আমগর বাড়িতে উঠে নাই, বলতে গেলে যে আমগর বাড়িতে তখনকার উঠে নাই, নানু বাড়িতে উঠছে আব্বা। তো ওই জায়গায় উঠার পরে আব্বা যখন 27 অক্টোবর আসে তখন আমি শুধু পৃথিবীকে বলতাম যে তোমার নিবন্ধন কার্ড ওকে করো, ঠিক আছে। সে বলতে যে নিবন্ধন কার্ড নাই এই সেই অনেক কিছু বলতে, জন্ম নিবন্ধন কার্ড ছাড়া তো আর বিয়ে হবে না। তো সে বলতে যে আমার জন্ম নিবন্ধন কার্ড তো আব্বার কাছে, আমি তুমি কেমতে ম্যানেজ করবো আমি সেটা জানি না, বাট তোমার আনতেই হবে,
এটা আপনি বলেছেন।
জি, তো সে আপনার যেভাবে হোক তার স্ত্রীর আলমারি থেকে তার বাবার থেকে চাপি নিয়ে এসে নাকি জন্ম নিবন্ধন কার্ডটা চুরি করছে।
ওকে,
চুরি কইরা সে আমার কথা যে তোমাকে আমি আব্বা যেহেতু 27 অক্টোবর আসছে আমি তোমাকে 2 নভেম্বর ওকে কিশোরগঞ্জ থেকে নিয়ে আসি। 2 নভেম্বর নিয়ে আসার পরে মামা ওকে ফোন দিচ্ছে, আমি ওই কাকারে ফোন দিচ্ছি যে কাকা আমি তো ওরে নিয়ে আসি, এখন রাব্বারও বলো যে টাকা দিত আর নয় আব্বা আসতো, আমরা গুড ম্যারেজ করবো।
ওকে,
তো বাবা বলতেছে না আমি এখন কিভাবে টাকা, মানে আব্বা অন্যরকম, তখন আমি বলতেছি যে আব্বা তখন কিভাবে বলছে যে টাকা দিবে বা আমাদের বিয়ের ব্যাপারে, আব্বাই নিজেই তো আগে অফারটা দিয়েছে, আমি কি বলেছিলাম যে আমি বিয়ে করব। মামা আমাকে ফোন দিল যে তুমি তাড়াতাড়ি আমগো বাড়িতে চলে আসো, তুমি একবার পুলিশে দুইজন ধরা গেছো, আবার দুজন একসাথে, আবার যদি নরসিংদী পুলিশের কাছে ধরা খাও সমস্যা, তুমি ডাইরেক্ট একটা সিএনজি নিয়ে তুমি আমাদের বাড়িতে এসে পড়ো। তো আমার একটা ফ্রেন্ডকে ফোন দিলাম যে তুমি কই, পরবর্তীতে এই জায়গায়, আমি বলছি যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি ডাইরেক্ট সিএনজিটা নিয়ে আসো। তো ডাইরেক্ট আমি সিএনজি আমগোর নানু বাড়িতে চলে যাই। আর আমি 2 নভেম্বর পুরোটা রাত্র দুইটা পুলিশ আসছিল, মামা দুইটা পুলিশ নিয়ে আসছিল। আনার পরে ওর বোঝানো হয়েছে যে দেখো যেহেতু তোমরা দুজনের একটা জিনিস চিন্তা করে তারপর তুমি কেক দিবা, তোমাকে জোরজবস্ত করা হচ্ছে না, তুমি যদি মনে করো যে তুমি বিয়া বসবা তো বসতে পারো, যদি মনে করো না বিয়া বসবা না তো আমরাই তোমাকে নিয়ে দিয়ে আসবো। পুলিশে ওকে বুঝাইছে, আমাকেও বুঝাইছে।
ওকে,
তো আমি ওই জায়গার মধ্যে একটা কথা বলছি যে আব্বাকে আর মামাকে যদি আজকে যদি এই প্রীতি যদি আমার জীবন থেকে যদি চলে যায় বা কালকে সে যদি চলে যায় তো আমার মৃত্যুর জন্য আপনারা দুইজন দায়ী থাকবেন, তাদেরকে আমি এই কথাটা বলি। বলার পরে তো মামা বলতেছে আচ্ছা ঠিক আছে, আব্বা টাইম দিচ্ছে, অনেকে বুঝাইছে, তো সে বিয়া বসবে, প্রীতি বিয়া বসবে। প্রীতি বিয়ার বসার পরে মামা একবার ওই প্রীতির বাবাকে অফার দিছে যে এরকম যে আপনার মেয়ে তো এই জায়গায় চলে আসছে, এখন আপনাদেরকে ছেলের বাবা তো বিদেশে গেছে, এখন আপনারা কি করবেন, যদি মনে করেন যে বিয়া সামাজিক ভাবে নিবেন তো আসেন, যদি মনে করেন যে না সামাজিক ভাবে নিবেন না তো আমরা কালকে কুট ম্যারেজ করাবো।
ওকে,
তো তাদের বাবা মা আসে নাই, আমি রাত্র 2টার মধ্যে বাইরে বসেছিলাম, ওর মা ওর বাবা ফোন দিতেছে বাট আমিও সাথে ও কথা বলতেছে। তারপর সকালবেলা আমাদের নরসিংদী পাঠানো হয়, তো আমরা ফার্স্ট কুট ম্যারেজ করি 3 নভেম্বর। আমরা ফার্স্ট কুট ম্যারেজ করার পরে তো ওর মা বৈরী বাসায় বসে থাকে, বসে থাকার পরে বলতেছে ফোনে, আব্বাকে ফোনে বলতেছে, মামাকে ফোনে বলতেছে যে ওর বাবা স্ট্রোক করছে, প্রীতির বাবা স্ট্রোক করছে। তো আমরা যাইতে যাইতে দেরি হয়ে যায়, তারপর রাত্রে প্রায় বিকাল হয়ে যায় বাড়িতে, নানু বাড়িতে যাইতে যেতে, তো আমি আপনার বাজারে একটু লেট করি, ওর ফোনটা আমার কাছে থাকে। তো আমার ইচ্ছা হয়েছে তাকে আমি দেবো না, আরো নানো কিছু তাকে আমি কিছুতেই দেবো না। তো বাবা একবার বাজারে বেগে আইসে,
মানে বাবা স্ট্রোক করলো কিভাবে আপনাদের খবরটা জেনে গেছে তাই কি?
হ্যাঁ, এরকম মানে একটা মিথ্যা একটা কথা বলছে আর কি, প্রীতিকে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য।
কিন্তু ওর বাবাটা জানলো কিভাবে?
ওর বাবারা জানলো যে আপনার
প্রীতির বাবারা বাপ মায়েরা জানলো কিভাবে?
আমার মামা বলছিল যে আপনার প্রীতির যে আপনার যদি ছেলের বাবা বিদেশ থেকে আসছে, আপনার যদি মনে হয় সামাজিক ভাবে বিয়া দিবেন তো আসেন, আর যদি মনে হয় যে না বিয়া দিবেন না তো কালকে আমরা কোর্ট ম্যারেজ করবো।
ওকে,
এটা বলা হয়েছিল ওদেরকে এন থেকে জানছে।
তারপর খোঁজ নিয়ে দেখে মেয়ে তো নাই, মেয়ে তো আপনার সঙ্গে?
যে মেয়ে আমার সঙ্গে বা আমার বাড়ি নানু বাড়িতে।
তারপর
যখনকার যাই তখন আমি বাজারে, তো আব্বা বাপ আমাকে ফোন দিছে প্রীতির মোবাইল কোথায়, আমি বলতেছি যে প্রীতির মোবাইল আমার কাছে, আমি ডাইরেক্ট আব্বাকে বলি না যে আমি প্রীতিকে দেবো না।
আচ্ছা,
তো বাবার কথা মতো আব্বা আমার উপরে রাখতেছে তুমিও তার ফোনটা রাখছো, আর বাবা স্টুপ করছে তারকে বাবাকে তো দেখতে হবে। তারপর আব্বা ওরে নিয়ে দেয়া দিল, বাট ওর সাথে আমি লাস্ট দেখাটো এই জায়গায় করতে পারলাম না,
এখানেও দেখা হলো
না, এখানেও দেখা হলো না। আমি বাজার থেকে যেতে যেতে ও চলে গেছে
বাড়িতে,
মামা সিনজি করে দিচ্ছে বরাবর, তারপর ওদের ভেঙে যাইব। তারপর ওর সাথে লাস্ট পরে গাড়িতে থেকে ওর মার সামনে কথা বলতেছে, ওর মা বলতেছে তুই এত ব্যয় হয়ে গেছ, তুই আমার সামনে থেকে তুই কথা বলতেছ, ও বলতেছে আমার স্বামীর সাথে কথা বলবো, তাতে তোমার কি
বিয়ে তো তখনও হয়নি
না, কোর্ট ম্যারেজ করা হয়েছে,
কোর্ট ম্যারেজের পরের ঘটনা এটা।
জি,
ওকে, কোর্ট ম্যারেজ আপনারা এটা কি মানে যে ঘটনাটা আপনাকে যখন স্বামী বলছে তখন কি আলটিমেটলি আপনারা বিয়ের সাথে করে ফেলেছেন?
জি, বিয়ে করে ফেলেছি।
বিয়েটা কখন করলেন আপনারা?
বিয়েটা করছি আপনার 3 নভেম্বর, 3 নভেম্বর দুপুরের কোর্ট ম্যারেজ করা হয়। তারপর ওর মার সাথে বাসে বসে থেকে সে বলতেছে যে আমার স্বামীর সাথে কথা বলবো, তাতে তোমার কি? তারপর ওর মার সাথে যেহেতু ওর বাড়িতে বাস পর্যন্ত ওর সাথে কথা হচ্ছে, তারপর আমার মা বাইরে থেকে আব্বা যে বিদেশ থেকে যা কিছু আনছে না কেন শ্যাম্পু সবকিছু ওরে দিচ্ছে, আমার একটা 3 পিস দিয়েছে, 2000 টাকা দিয়ে দিচ্ছে, ওর সাথে দিয়ে দিচ্ছে, আব্বা মিষ্টি কিনা বাজার থেকে দিয়ে দিচ্ছে সাথে। তারপর ওরা ওই জায়গায় গেল, বাড়িতে যাওয়ার পর ওর সাথে আমার যোগাযোগ আবারও অফ। তারপর ওর সাথে আমার 4 দিন পরে আবার যোগাযোগ শুরু হয়, আবার 4 দিন পরে।
আচ্ছা,
তো কিছুদিন যাওয়ার পরে চাই দেখি আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসছে।
কিছুদিন পর আপনার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসলো?
জি, আমার বাড়িতে ডিভোর্স লেটার চলে আসছে। তখনকার যখনকার আমার কাছে এই লেটারটা আসে, ডিভোর্স লেটারটা, তখনকার আমি তার সাথে ফোনে কথা বলতেছি, আমি দেখো তুমি কি করলা, এটা আমার হাতে কাগজ নিয়ে আমি তাকে বলতেছি ফোনে তুমি কি করলা।
মানে প্রথম বিয়ে করার পরে যেটা হয় যে ছেলে মেয়ের একসঙ্গে থাকে,
না না আমার তো তখন হয় নাই, কারণ কোর্ট ম্যারেজ করার পরে ওকে সাথে সাথে নিয়ে গেছে।
ওকে, সেটা আপনার ফ্যামিলি পারমিশন দিয়েছিল যেহেতু বাবা স্ট্রোক।
জি জি জি।
কিন্তু কোর্ট ম্যারেজ করার পরে কি আপনারা জানিয়েছিলেন যে আপনারা কোর্ট ম্যারেজ করে ফেলেছেন বা এরকম কোনো কিছু?
হ্যাঁ, তার মাকে বলা হয়েছিল। বাড়িতে গেছে পরে আমার মা বলছে যে হ্যাঁ, মানে ওর মা জিজ্ঞেস করেছে যে আপনারা কি বিয়ে করে ফেলছেন?
বাড়িতে গিয়ে চার দিন পরে যখন কথা হলো তখন কি মানে ডিভোর্স লেটার আপনি অলরেডি হাতে পেয়ে গেছেন?
জি, মানে 3 নভেম্বর বিয়ে করছি তো মানে 25 নভেম্বর এরম থেকে মানে আমার বাড়িতে ডিভোর্স লেটার আসছে।
আচ্ছা,
তো যা পাওয়ার পর আমি বলছি তুমি এটা কি করলা, তুমি ডিভোর্সটা দিয়ে দিলা? সে বলছে দেখো আমাকে এইরকম ভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে যে আমি না পরে আর পারি না। আমার পা মানে ও সবসময় মানে ওরা ব্ল্যাকমেল করলে পৃথিবীর দুইজন নাকি পা ধরে থাকতো
বাপ মায়ের।
জি, তো সে আমাকে তাদের কথা মানতে গিয়ে সে আমাকে ডিভোর্স লেটারতে পাঠিয়ে দিছে।
তারপর
যখন পাঠিয়ে দিছে তো পাঠিয়ে দিছে, আবার 4 দিন পর ওর সাথে যোগাযোগ শুরু। তো 3 নম্বর ফার্স্ট বিয়ে হয় আমাদের। তো আমি ওকে বলতেছি যে আবার চলে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না অনেক কিছু। তারপর সে বলতেছে যে হ্যাঁ আমি চলে আসবো। সে আবার চলে আসে 12 ডিসেম্বর। জি, আমি কিশোর পর্যন্ত যাই, সে বাড়ি থেকে কেন্দ্র থেকে ও ডাইরেক্টলি মানে ব্যাগ চেক নিয়ে একবার আয় পরে 12 ডিসেম্বর। তো ওকে আমি আনি, আনার পরে বাড়িতে আসার পরে আমার কাকা, যে কাকা যাকে আমি বাবার থেকে বেশি ভয় পাই, ওই কাকা অনেক রাগ, আমারও বকতেছে ওরও বকতেছে। ওরা আবারও 2 দিন সময় দেওয়া হচ্ছে, আবারও 2 দিন আমাকে বলছে যে তুই ওর পিতির সাথে তুই দেখা করবি না, খাওয়া দাওয়া করবি না, একসাথে কোনো কথাবার্তা বলবি না। ওকে 2 দিন দেওয়া সময় দেওয়া হলো, ওই কি চিন্তাধারা করবো? প্রীতি জহনকে একটা কথাই বলছে যে আমি আসছি তো আসছি, আমি কি যাওয়ার জন্য আসছি? আমি যাব না, আমি সংসার আমি এই জায়গায় থাকবো, এটাই আমার বাড়ি। তো এই কথা বলার পরে ওরা 2 দিন সময় দিল, হ্যাঁ ওর ডিসিশন দিছে সে আবার বিয়ে বসবে। তারপর ওদের বাড়ি থেকে ওর মা, ওর মামা, ওর চাচা আর একটা চাচা মানে 4-5 জন ওই কেন্দ্র থানা থেকে আমাদের নরসিংদী জেলার ভিতরে এসে 50,000 টাকা কন্ট্যাক্ট করছে, হইতে আমারে আর নয় আমার বউরে দুইজন তুলে নিয়ে যাবে, মানে হইতে প্রীতিরে আর নয় আমারে যে কোনো একজন কিডন্যাপ করে 50,000 টাকা কন্ট্যাক্ট, 25,000 টাকা অ্যাডভান্স দিছে।
ওকে,
আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 150-র মতন লোক জমছে, 150 প্রায় এরকম লোক মানে পুরো এলাকা ঘেরাও মানে আমাদের বাড়ির সামনে বারবারই যে ওরা আইসে যে মেয়ে নিয়ে যাইব। ওর মা আমার এক ভাইয়ের পা পর্যন্ত ধরে ফেলছে যে আমার মেয়েটাকে দিয়ে দেন। তো আমার কথা হচ্ছে মেয়ে যদি যেতে চায় যাক, আর যদি না যায় তো আমরা দিব না। তো মেয়েকে জিজ্ঞেস করছে, আমি বলতেছি যে প্রীতি আজকে যদি তুমি যদি চলে যাও তো কিন্তু আজকে কেউ থাকবে না, হয়তো আমিও থাকবো না তুমিও থাকবো না, দুজনে একসাথেই মরে যাবো। তো সে বলছে যে না আমি আইসি যাব না, ওর মা গিয়া ওর বুঝাইতেছে এই সেই, তো যাইব না। তো লাস্টে সবার সামনে ওরা ডাকলো যে প্রীতি আসো তুমি। তো যাওয়ার পর বলছে তুমি কি যাবা? সে বলতেছে না যাব না। তো আমাকে দুই ভাই জিজ্ঞেস করলো যে বুঝাইতেছে যে দেখো প্রীতি আজকে বাপ মা ছেড়ে পরশু তোমার কাছে একদিন তোমাকে ছেড়ে চলে যাবে। আমাকে দেখেন তোমার অনেক কষ্ট, আমি ফার্স্ট থেকে ওরে নিয়ে আমার কষ্ট, জেহের কাটছি, প্রথম বিয়ে করছি, এখন আবার আমার বাড়িতে, তো আমার কষ্টের শেষ নেই, আমি কষ্ট নিয়ে থাকতে পারবো। এরপরও যদি তাকে যদি কোন জোরপূর্বক যদি কোন ব্যক্তি যদি না হয় আর আমার সুসাইডের জন্য তারা দেয় থাকবে। এই কথা বলার পরে তারা পিছু নিয়ে গেল যে না ছেলের মাথা রক্ত উঠে গেছে, কি না কি জানি করে আজ আর বেরোগে লাভ নাই। তো ওর মা পরে লাস্টে বলতেছে যে আচ্ছা ঠিক আছে মেয়ের সাথে লাস্ট দেখাটা করে নিই। তো লাস্ট দেখা করে নেওয়ার পরে সে পাথায় কুলে নিয়ে ফেলছে প্রীতিরে, আমগোর বাড়ি থেকে জোরপূর্বক করে তুলে নিয়ে যাবে। তো প্রীতি গুলো কি আমার মার কোমরে ধরে ফেললো, আমাকে ধরে ফেলছে, ধরে ফেলার পরে যাই হোক হেরা নিতে পারে নাই। লাস্টে সবাই উত্তেজিত হয়ে গেছে যে আজকে একটু যান নিয়ে ফিরে যেতে পারবে না, মেয়ে যাবে না, তোমরা কেন জোর করতেছ?
ওকে,
তারপর ওরা চলে গেল। চলে যাওয়ার পরে ওই তো 12 ডিসেম্বর আছে, 18 ডিসেম্বর আমার আবার বিয়ে করি।
কোর্টে
না, এবার বাড়িতে।
বাড়িতে কিভাবে বিয়ে করেন?
কাজী দিয়ে।
কাজী দিয়ে বিয়ে করেন?
আচ্ছা, 18 ডিসেম্বর আবার বিয়ে করি। তারপর ওর সাথে আমাদের সংসার হয়, সংসার চলতেছে চলতেছে, আমি ঢাকা আসতে যে যাইতেছি ভালো।
মেয়েটা ওখানে থেকে যায়?
যে আমাদের বাড়িতে থেকে যায়।
লেখাপড়া বন্ধ?
জি, লেখাপড়া বন্ধ। তাকে আমি জিজ্ঞেস করছি যে দেখো তোমাকে নরসিংদী অনার্স থেকে আমি ভর্তি করবো, সে বলতেছে যে যতটুকু লেখাপড়া করছি ততটুকু চলবে, আমার লেখাপড়া দরকার নাই, আমি অনেক বুঝাইছি, তো সে নাকি লেখাপড়া করবে না। তো সে বাড়িতে আছে, আমিও যাই ঢাকা আসি বাড়িতে, যেরকম মানে আমার তো বাড়িতে ফ্যামিলিতে টাকা দিই না, বাট ওর যা যা লাগতেছে আমি তা তা দিতেছি, বাট ওর যে কোনো কষ্ট দেবো সেটা কখনো চিন্তা করি নাই। তো তাকে যখন যেটা লাগতেছে ওইটাই দিতেছি, বাট ওর জন্য এক্সট্রা কিছু রাখতেছি যাতে আমি ছাড়া এই বাড়িতে তাকে আর কেউ চিনে না। আর সে মানে সবসময় বলতো দেখো আমি এরকম জায়গায় আসছি শুধু তোমাকে দেখে আসছি, এই জায়গায় কিন্তু আমাকে কেউ চিনে না। তো এই কথাটা বলার পর আমি সবসময় মানে চাইতাম যে সুখে রাখার জন্য, সুখে রাখার জন্য। তো যখন 3 মাস হয়ে যাচ্ছে, ওর বাবা মা ফোন দিত, ওর বাবা ফোন দিত না, ওর বাবা শুধু ওর সাথে কথা বলতো মাঝে মাঝে, আর ওর মা সবসময় কথা বলতো, ওর মামারও কথা বলতো, আত্মীয়স্বজন সবাই ফোন দিত যাওয়ার জন্য। তো বলতেছে যে একদিন ওরা আসবে, এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 2016।
ওকে,
তরুণরা বলতেছে যে ওনারা আসবে, তো আমি বলতেছি যে আসুক। তো আমি চিন্তা করলাম যে দুইবার বিয়ে করলাম, একবার ডিভোর্স পেলাম, এখন যদি মেনে নেয়, আমাকে মেনে নেবার, যদি মেনে না নেয় তো থাক। এই চিন্তাটা করে প্রীতিকে আমি 28 ফেব্রুয়ারি নিয়ে যাই। যাওয়ার পরে ওই জায়গায় আমাকে বলছে যে ওদের বাড়িতে তুলে নেই, ওই জায়গায় যাইতে যেতে প্রায় রাত্রে 2টা বাজে গেছে। তাই জন্য সে নিয়ে গেছিল ওর মা, মামা, চাচা, আরেকটা চাচি আর আমরা দুজন, টোটাল 6 জন। 6 জন যেতে যেতে প্রায় 2টা বাজে গেছে। প্রীতিকর বাড়িতে নেই নাই, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে নেই নাই, নিচে চাচা শ্বশুরের বাড়ি।
ওকে, আমার
জি তো চাচা শ্বশুরের বাড়ি। তো প্রীতি বলতেছে যে দেখো আমাদের বাড়িতে মনে হয় না যে যাবে, কাকাকুর বাড়িতে মনে নিয়ে যাবো আমরা। আমাকে ইঙ্গিত সে আমার ওটোর মধ্যে বসে থেকে দিল। দেওয়ার পর আমি আচ্ছা আমি তো আর জানি না বা চিনি না, এখন যা হয় তাই, তোমাদের এলাকায় আইস। তারপর চাচা শ্বশুর বাড়িতে 3 দিন রাখা হয় আমাকে। তো প্রীতির মা আসে, আসা বলতেছে যে প্রীতিকে এখানে নেবার জন্য চেষ্টা করে আর কি, কিন্তু প্রীতি কখনো আমাকে ছাড়া যাবে না, গেলে একসাথে ওদের বাড়িতে যাইব, আর না গেলে একসাথে ওর শ্বশুর বাড়িতে আমাকে নেবো, অর্থাৎ আমাদের বাড়িতে নিয়ে আসা করবো, এর কথা একটাই। তো ওদের ওর বাবা তো হাই স্কুল হেডমাস্টার, বা ওর বাবার পরে যারা হেডমাস্টার বা ওর টিচার যারা আছে অনেকে আসতেছে, আসার পর বলতেছে আমাদের দাম্পত্য জীবন বা আমরা সংসারে সুখী নাকি এসব কথা জিজ্ঞেস করে। তো আমি একসময় বলছি যে আমাকে কি জিজ্ঞেস করবেন, আপনার স্টুডেন্ট অর্থাৎ আপনার ছাত্রী আছে, আপনারা লেখাপড়া করাইছেন, আপনার ছাত্রীকে জিগান। তো জিগায় দেখে যে না আমরা একজন আরেকজনকে মানে কঠোর ভালোবাসে, বাট কাউকে ছাড়া কেউ বাঁচতে পারবো না। তো তারা বলছে যে না সংসারটা আর ভাঙা উচিত না, একজন মাস্টার বলতেছে যে সংসারটা ভাঙা উচিত না। আরেকটা যে মাস্টারকে আমাকে মাস্টার স্যার আমাকে কথা বলছে, ওই স্যার একবার প্রীতিকে বলছে দেখো 3 মাস মাত্র সংসার করছো, এটা কিন্তু কেউ জানে মানে এখনো চাইলে তোমার ওই সংসারটা আবার ভেঙে দিতে পারো। তো সে বলতেছে যে না। তো প্রীতি আমাকে বলে দিচ্ছে যে দেখো আমার স্যারই এই কথা বলছে। তো লাস্টে আপনার 2 মার্চ অনেক মানে সে আমাকে ছাড়া যাবে না, পরে লাস্টে চাইদিকে যে ওর চাচা প্রায় প্রীতিকে মারার থাপ্পড় দিয়ে দিব এরকম একটা পজিশন হয়ে চলে গেছে, বলতেছে যে তুমি কি তোমার বাবার কাছে যাবা, মামুন পরে যাইব। তো আমি বলতেছি দেখো যাও, পরিস্থিতি শিকার এখন অন্যরকম যাইতেছে, তুমি যাও গিয়ে দেখো কি হয়। তো আচ্ছা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো আমি যাই গিয়ে আমি তো তোমাকে ফোন দেবই। তো সে ওর চাচার বাড়িতে রেখা আমার রেখা ওরে চলে যায় হোন্ডা দিয়া। তো ওর বাবার কাছে গিয়ে নাকি মাপ চাই, মাপ চাপ চাওয়ার পরে নাকি ওরা ক্ষমা করছে, ক্ষমা করে দেওয়ার পরে সে আমাকে ফোন দিছে। আমি ফোনে ট্রাই করতেই আছি, সে ফোনে ধরতেছে না, বলতেছে বাবার সাথে কথা বলতেছি। তো বলতেছে তুমি ইয়ে করো, তুমি রেডি হও, কাপড় চাপড় রেডি হও, তোমাকে এখন আমাদের বাড়িতে নিয়ে আসবে।
মানে আপনাকে বললো এটা?
জি। তো লাস্টে আমি যখন কাপড় চাপড় আমি তো একবারই মানে আমার কথা ফোন দিব আর আমি ওকে, তো আমি সবকিছু গুছাই রাখলাম। রাখার পরে আমি ফোনটা নিয়ে গেছে, ফোনটা নেওয়ার পর ওই জায়গা থেকে বিদায় চিদায় নিয়ে তারপর শ্বশুর বাড়িতে চলে আসলাম। আচ্ছা ওকে আর বিশ্রয় পাই না। তারপর দাদি শাশুড়ি আগে গেছিল চাচা শ্বশুর বাড়ি, দাদি শাশুড়ির সাথে আমি কথা বলতেছি, অনেক মানুষ, মানুষের শেষ নাই, সালাম করতে করতে মনে করেন যা আসে বলতেছে 2-3 জন করে সালাম করতে আসে, মানে অনেকজন মানে নোশেন্দির পোলা একটা মেয়েকে ভাগাই নিয়ে বিয়ে করছে এরকম। তো সবাই দেখতে যাইতেছে, কথা শুনতে যাইতেছে। তো যখন আমাকে দেখা শেষ তখন বলতেছে যে এদিকে যাও। তো দুজনটা ডাকছে একটা রুমের ভিতর, যাইকে বলতেছে তোমাদের আবার বিয়ে করানো হবে কেন, আমরা তো বিয়ে করছি। বলতেছে না এটা তোমাদের বাড়িতে করছো আমরা দেখি নাই, তোমার এই জায়গায় আবার নতুন করে বিয়ে করানো হবে। তো আমার ফোনে টাকাও নাই, আমি বাজারে যাইতে পারি না, আমাকে মানে আমার ওয়াইফ দেয় না যে তোমার যদি কিছু মাঠ দূর করে বা তোমাকে যদি গুম করে ফেলে তো তোমার বাজারে যাওয়ার দরকার নেই। আমি যে বাড়িতে কারো কাছে ফোন দিয়ে বলবো যে মানে এই কথাবার্তা হচ্ছে সেরকম নয়, ওর ফোনের টাকা নাই, আমার ফোনের টাকা নাই। তো লাস্টে 3 লক্ষ টাকা কাবিন, 5 লক্ষ টাকা কাবিন। আমি বলতেছি যে আমার নানা শ্বশুর যে আপনি যে 5 লক্ষ টাকা কাবিন বলতেছেন, আমি তো এখন পুরোটাই বেকার, আপনি যে 5 লক্ষ টাকা কাবিন বলছেন, 5 লক্ষ টাকা কাবিনে যে কাজের টাকা দিতে হবে এটাকে তো আমি এখন দিতে পারবো না। তো ওই জায়গায় 5 লক্ষ টাকা কাবিন না,
বেসিক্যালি এই কাবিনটা করার পেছনের কারণটা হচ্ছে এই দেনমোহর, এই দেনমোহরটা বেশি ধরা যাতে করে আপনি ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় আপনি দেনমোহরের কারণে যাতে ওকে ছাড়তে না পারেন, কিংবা ছাড়লেও যাতে ওরা লাভবান হয়। এই যে কালচারটা বাংলাদেশে এই দেনমোহরের নামে এক ধরনের অত্যাচার হয় বিয়েতে, এবং এটা যে কি পরিমাণ ভয়াবহ রকমের অত্যাচার, এটা আমাদের একেবারে সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে, বিয়ের সংস্কৃতির। ছেলের সামর্থ্য আছে কি না নেই সেটা একটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটাকে চিন্তা করা হয় যে যদি কারণে কোনো কারণে মেয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে এটাকে যাতে করে মানে এটাতে ছেলেটা যাতে ফেসে যায়, মানে এটা তো ধর্মীয়ভাবে এক ধরনের অপরাধ। একটা হচ্ছে যৌতুক চাওয়া, এটা আইনত অপরাধ, ধর্মীয়ভাবে অপরাধ, এবং এটার জন্য কিন্তু বাংলাদেশে শক্তিশালী আইন আছে যৌতুক, যৌতুকের এগেনস্টে। কিন্তু এই দেনমোহর নিয়ে যে পীড়াপিড়ি এটার জন্য এখন আইন থাকা উচিত আমার মনে হয়। বলুন তারপরে।
তো তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে 3 লক্ষ টাকা কাবিন, আচ্ছা ঠিক আছে। বলতেছে 75,000 টাকা উসুল, 2,25,000 টাকা বাকি। তো সাইন দিল, আমিও সাইন দিলাম। তো বলতেছে যে পরদিন আমাকে সবসময় আবার একসাথে রাখছে, আলাদা করে নেই। তারপর আপনার একসাথে থাকার পর আমি বলতেছি যে আম্মা, মানে আমার শাশুড়িকে বলতেছি আম্মা, যেহেতু বাবা আব্বা শ্বশুর আব্বা যেহেতু আমাকে এখনো দেখে নাই, যেহেতু আপনাদের বাড়িতে তো আব্বার কাছে আমি যাব। তো আমার শাশুড়ি বলতেছে যে দেখো নিজের মেয়ে হয়তো বা মাফ করতে পারছে, বাট তুমি অন্যের ছেলে, তোমাকে হয়তো ক্ষমা নাও করতে পারে, যদি কিছু একটা বলে ফেলে, যদি কষ্ট পাও তাকে তোমার যাওয়ার দরকার নাই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে তো আমরা দুজনকে একসাথে ইসলাম। তো রাত্রে সকালবেলা হয়েছে, তো আমাকে বলতেছে মামা শ্বশুর নিয়ে ডাক দেন, বলতেছে প্রীতি থাক, যেহেতু তোমাদের সম্পর্কটা মেনে নিছে, প্রীতি থাক, এক সপ্তাহ পর তোমার বাবাকে পাঠিয়ে দিবা, তোমার বাবার হাতে প্রীতি চলে যাবে। তো আমি কত যে না, আমি জানি পরপর হারা মানে আমার কাছ থেকে এড়িয়ে নিয়ে মানে জোরপূর্বক মানে আমার কাছ থেকে নেহেরে আটকে রাখে, বাট আমার কাছে দিব না, এটাও যদি কোনো একটা প্ল্যান হতে পারে। আমি বলতেছি যে না। তো আমি বাড়িতে ফোন দিলাম, বা আমার ফোন দিলাম যে আম্মা ইয়া করছে এরম এরম বলতেছে। তো আম্মা বলতেছে আচ্ছা দেখো কি করো। তো লাস্ট
তখন কি তিন নম্বর বিয়েটা আপনার মানে তিন নম্বর যে বিয়েটা করা,
তিন নম্বর বিয়েটা ওদের বাড়িতে হয়,
5,00,000 টাকা মেনে নিয়ে আপনি
করলেন? না, 5,00,000 না, 3,00,000 টাকা কাবিনে,
3,00,000 টাকা মেনে নিয়ে করলেন। এটা কি আপনি পরিবারের সাথে পরামর্শ
করেন? না, আমার পরিবারের পরামর্শ কেউ এখন মানে জানতো না ওই সংখ্যা।
ওকে, করে ফেললেন।
তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে, তো তোমার আব্বা যদি যাইতে চায় তো যাইব। তো আমি যখনকার পরদিন চলে আসি, আমি আবার ওই বিয়েটা করি আপনার 2 মার্চ,
হ্যাঁ 2 মার্চ
পড়ছে। তো আমাকে একটা কথা বলা যায়, দেখো আমরা সবকিছু শুধু 2 তারিখই হয়, হতেও পারে। তারপর আমি 3 মার্চ বাড়িতে চলে আসি সকালবেলা, শাশুড়িকে সালাম করার পর শাশুড়ি আমাকে 1,000 টাকা দেয়। এই টোটাল এদের বাড়িতে গিয়ে শুধু আমি 1,000 টাকা সালামই পাই।
ওকে,
তো আমার শাশুড়ি দিল, তার ফোন দিয়ে আমাকে নান্দার চৌরাস্তা পর্যন্ত দিয়ে আব্বার কাছে ফোন দিল যে মামা শ্বশুর যে বিয়াই আপনার মামাটুকে তো দিয়ে ছেড়ে দিয়ে মানে পাঠাই দিতেছি, আপনি এক সপ্তাহ পরে আইসা পৃথিবী নিয়ে যান। তা আব্বা আর ভালো কথা বলছে। তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পর আব্বাকে বলতেছি যে সবাই আমাকে ধমকাচ্ছে তুমি কেন দিয়ে আইস, তুমি কি জানো সে যার আইব না? তো বলছে আইব না কে, তারা তো সবাই ভালোই ছিল, আবার নতুন করে ডকুমেন্ট করছে। তো বলতেছে না, তারা অন্য রকম ট্রিক্স কাটাইছে, পৃথিবী আর দিবে না, তোমাকে ভালো ভালোই বাড়িতে পচাই দিছে যাতে আর না ফাঁসে, ঠিক আছে। তারপর আমাকে আব্বা বলতেছে যে আমি বলতেছি যে আব্বা আপনি এক সপ্তাহ পর যাবেন না? আব্বা বলতেছে না আমি যাব না, তোমার বউ তুমি নিয়ে গেছো, আমি তোমাকে বলিও নাই নিয়ে যেতে, বা নিষেধ করি নাই, যাওয়ার জন্য বলিও নাই, তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে গেছো, তোমার বউ তুমি কেন জানো তুমি জানো। তো আমি বলতেছি যে আপনি যাবেনই না? না যাব না। তো ওই দিনকে রাত্র পর্যন্ত ওর সাথে কথা হয়, 3 মার্চের রাত্র পর্যন্ত ওর সাথে কথা হয়। তো আমি বলতেছি যে আমি দেখো আমি 4 তারিখে মানে সকালবেলা আমি আশা পড়তেছি, সকালবেলা আসতেছি, তুমি ওই রেডিও থাকবো। তো বলছে যে দেখো মাত্র গেছো, গতকালকার তুমি আজ কাইবা কি না কি জানি হয়। তারপর আমি গেলাম, যাওয়ার পরে কি সময় পর্যন্ত প্রায় রয়েলবাড়ি বাজার পর্যন্ত চলে গেছি। তো মামা যখন আমার সাথে কথা বলতেছে, আমার একটা সুমন ডাক দিছি যে শিমুল ভাই বলে ডাক দিছি, তো সে বাড়িতে গিয়ে সবাইকে জানা দিছে মামুন তো আয়ে পড়ছে। তো তারা নাকি আমাকে মারধর করার জন্য প্ল্যান করে ফেলছে যে আমাকে একবারই জানে মেরে ফেলবো। আমার শাশুড়ি ফোনে বলতেছে এসকে দুটারে মেরে ফেলবো, মেয়েকেও মেরে ফেলবো, হ্যারো মেরে ফেলবো, মাইরা জেলে যাবো।
সময় হলো আরো একবার বিরতি নেবার, আমরা ঠিক এখান থেকেই ফিরব। 5 মিনিটের জন্য ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আমি কিপ দিয়ে আবারও ফিরে আসবো আজকের এই জীবনের গল্পে একেবারে শেষবারের মতো। যদি আপনাদের কিছু বলার থাকে ফেসবুকে যারা আছেন তাদেরকে আমরা বলবো, অবশ্যই ইন্সপায়ার করবো বেশি বেশি করে কমেন্টস করবার জন্য, এই কারণে যে আপনার কমেন্টস থেকে হয়তোবা আজকের এই মামুন কোন নির্দেশনা খুঁজে পাবে জীবনের ব্যাপারে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেস্টে আরজে কিপ্রিয়া নামেই আছে, আপনি লাইক দিয়ে দেবেন, মেম্বার হয়ে যাবেন। আমরা 5 মিনিট পরে আবার ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আজকের দিনে একেবারে শেষবারের মতো আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমি আরজি কিপ্রিয়া আপনার সঙ্গে আছি এবং মামুন তার জীবনের গল্প আজকে এখানে বলছে। মামুন, আমরা যেখানটায় ছিলাম তারপর কি হলো?
তারপর সে আমি মানে বলতেছি শাশুড়ি বলতেছে যে আজকে দুটাকে মেরে আমি জেলে যাব। তারপর মামা শাশুড়ি আমাকে মামুন তুমি বাড়িতে চলে যাও, অবস্থা ভালো না, তোমাকে তো মানে মেরে ফেলবে ওরা। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, মামা শ্বশুর কথাটা শুনে আমি বাড়িতে এসে পড়ছি। তো ওর থেকে ওর সাথে আবার যোগাযোগ বন্ধ আমার। এর কিছুদিন পরে আবার আমাকে ডিভোর্স দিয়েতে,
আবার ডিভোর্স দিয়ে দিল,
জি আবার ডিভোর্স দিয়েতে। আবার ডিভোর্স দেওয়ার পরে তোমার আব্বা ছুটিতে যায়, মানে বাইরে যায় নাই, দেশেই আছে। তো ডিভোর্স দেওয়ার পরে আপনার পেলাম আর তো কিছু করার নাই, ওর সাথে যোগাযোগ নাই একবারে, টোটালিও।
কবে থেকে এটা?
এটা হচ্ছে আপনার আপনার ওর চার তারিখে তো আমি ওর আবার যাই, তিনে মার্চ তো আসি, চার তারিখে আবার যাই, যাওয়ার পর ওই দিন আবার রিটার্ন আসি। এরপর থেকে ওর সাথে আমার যোগাযোগ বন্ধ, কিছুদিন পর আমার ডিভোর্সটা আবার পাঠায়। পাঠানোর পরে তো ওর সাথে যোগাযোগ নেই, মাঝে মাঝে ফোন দিত 18 দিন 20 দিন এরকম পর পর। কিন্তু এই প্রথম এবারকার রোজার প্রথম তারাবি থেকে ওর সাথে আবার কন্টিনিউ কথা শুরু
আমাকে।
তারপর ওকে আমি বলতাম তো ডিভোর্স দেওয়ার পরে, মানে প্রথম তারাবি থেকে ওর সাথে কন্টিনিউ কথা শুরু। তো এইভাবে চলতে 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 আপনার এ মাসের 8 তারিখ পর্যন্ত ওর সাথে আমার কথা হয়। তো সে আমাকে 8 তারিখের পরে কথা হয়, তো আমি জানতে পারলাম যে তার নাকি বিয়া ঠিক হয়ে গেছে বা বিয়ে হবে এরকম কোনো কিছু। আমি তাকে বলছি যে তোমার যদি বিয়ে হয়ে থাকে তুমি আমার কাছে শেয়ার করতে পারতা, লাস্ট তুমি আমার কাছে মানে বলতে পারছো যে দেখো আমি তো তোমার জীবন আর থাকতেছি না, আমি চলে যাইতেছি বা আমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি তোমার মতন করে বেঁচে থাকো। বাট লাস্টটুকু আমাকে আর বলে নাই সে।
তিনবার একটা মেয়েকে বিয়ে করলেন, শেষ পর্যন্ত সে আসলো না। এবং কি বলবো, আপনি কার কাছে পরাজিত হলেন? ওর আপনার ভাগ্যের কাছে পরাজিত হলেন নাকি প্রেমের কাছে পরাজিত হলেন, মানে কি হলো শেষ পর্যন্ত, রেজাল্টটা কি দাঁড়ালো?
রেজাল্টটা কি দাঁড়িয়েছে এখন বলতে যে আমার ভবিষ্যৎ চিন্তা, মানে আমি টোটালি কিছু মানে কোনো কিছু আমার মাথায় আসে না। এই যে বাবা বুঝাইতেছে, কারো কথা শুনতেছি না, আমি আমার মতনই চলতেছি।
মেয়েটা বিয়ে হয়েছে কিনা নিশ্চিত?
মানে আমি শিওর না, তার সাথে আমার লাস্ট 8 তারিখে কথা ছিল, সে আমি জিজ্ঞেস করছি তোমার কি বিয়ে হয়েছে।
মেয়ের বাড়ির আশেপাশে কারোর সঙ্গে আপনার কোন সম্পর্ক নাই
না? এরকম আগের নাম্বার ছিল, তো আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর নাম্বার গুলো মানে তারপর গতকালকে শুনতে পারছি ওর চাচার কাছ থেকে, গতকালকে আমি নিউজটা পাইছি তার নাকি বিয়ে হয়েছে, এখন সে নাকি তার স্বামীর বাড়িতে আছে।
ধরেন আপনি জানলেন যে সে তার বিয়ে হয়েছে এবং সত্যি সত্যি সে স্বামীর বাড়িতে সংসার করতেছে, এবং আপনি খোঁজ খবর নিয়ে সে স্বামীর সঙ্গে কথাও বলতে পারলেন, যোগাযোগও করতে পারলেন, আপনি কি করবেন সেই মুহূর্তে?
না, আমার কি করব, আমি প্রথম থেকে ওদের ভালোবাসি, এক তার সুখের জন্য সবকিছু করতে পারি। তাকে আমার বলছি তুমি যদি বলো যে মামুন তুই আমার সামনে মরে যেগা, আমি সেটাও করতে রাজি। বাট সে যদি সুখী হয় তারপর দ্বিতীয় স্বামীকে নিয়া, তো তার জীবন আমি গিয়ে আর তৃতীয় পক্ষ হয়ে আর দাঁড়াবো না কখনো কোনো দিন।
কি বলবেন? নাথিং টু সে, কিছুই বলার নাই। এখানে আসলে প্রীতিকে নিয়েও হয়তো বা আপনারা অনেকেই গালমন্দ করতে পারেন, প্রীতি কেমন একটা মেয়ে এটা নিয়ে আপনারা অনেক প্রশ্ন তুলতে পারেন, সেই প্রশ্নের জায়গাটিতে আপনাদের বাজে ধারণা আপনাদের ব্যক্তিগত জায়গাতেই আপনারা রাখতে পারেন। তবে সেটা আমার মনে হয় না আজকের যিনি অতিথি তাকে তার সামনে বলা বা তাকে তুচ্ছুদাচ্ছিল্য করা কোন ভালো ফিলিংস দিবে। এবং একইভাবে আমি এটাও বলতে পারি যে প্রীতি যে অবস্থায় হয়তোবা তার গল্পটা আমরা যদি জানতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম, তাকে হয়তো কোনো দোষী দিতে পারতাম না। সবকিছু মিলিয়েই পৃথিবীতে সবসময় ভাঙা গড়া চলে, এবং সে ভাঙা গড়ার ব্যাপারটি হচ্ছে মন। একদিকে মন ভাঙে আরেকদিকে গড়ে, এবং যখন গড়ল সেখানেও ভাঙার সম্ভাবনা। প্রতি মুহূর্তেই মন ভাঙছে মন গড়ছে। আমাদের এই সমাজ যেটার জন্য আমাদের হাজার হাজার বছর পার হয়ে এসে আজকের এই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই সমাজ আমাদেরকে যেমন সামাজিক নিরাপত্তা দেয় বেঁচে থাকার জন্য, ঠিক একইভাবে কখনো কখনো আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। আজকে যদি এই ছেলেটি যোগ্য হতো, প্রীতির যোগ্য, শিক্ষার দিক থেকে, আর্নিং এর দিক থেকে এবং ফ্যামিলি স্ট্যাটাসের দিক থেকে, তাহলে ওর পরিণতিটা বোধ হয় এরকম হতো না। শুধু এই কথাটা বলেই শেষ করতে চাই। অনেক ভালো থাকবেন, আগামী বুধবার ঠিক রাত 11টায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসব।
বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন, বেশি কিছু আশা করা বুঝলাম আমি এতদিন, মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয়ে কোনো দিন, বেশি কিছু আশা করা বুঝলাম আমি এত। জগতে এমন লোক থাকে স্বপ্ন দেখতে নেই যাবে,
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.